সবসময় তো শুধু অভিজ্ঞতাই শুনে গিয়েছি আমি, অভিজ্ঞতার বাইরে তেমন কোনো কিছু আসলে বলিনি। যা বলেছি আপনাদের পাঠানো ঘটনা থেকে অথবা মর্ডারটা যারা রয়েছে তারা যে ঘটনাগুলো সংগ্রহ করে কি সেইখান থেকে বলি। এইভাবে তো চলে আসছে মায়া, যেভাবে চলার কথা ছিল সেভাবে আর চলতে পারেনি। আমরা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ প্ল্যান সাজালেও স্রষ্টা মানে আমাদের আল্লাহ, আমরা যেই মানি না কেন স্রষ্টা তো একজন রয়েছেন, তার প্ল্যান ভিন্ন থাকে, তার ডিসিশন ভিন্ন থাকে। গলা ভালো না এখনো, এই গলা এই জন্য একটু অন্যরকম লাগতে পারে। আমি কোন ধরনের ফিল্টার ব্যবহার করি না ইচ্ছা করেই, আর কোন ধরনের কি বলে এটাকে মিক্সিং ও করি না, বা কোনো অডিও যে বেস বুস্ট কত কিছু থাকে ওগুলো কিচ্ছু করি না, কারণ এগুলো করতে আমার খুব বিরক্ত লাগে, সময় লাগে, আমার মনে হয় যে এগুলো আমাকে দিয়ে হবে না। আমি সবসময় আমার নিজের ন্যাচারাল টোন এই কথা বলি আপনাদের সাথে। আমি ওই দিন ওই বাড়িতে যখন যাই, যাওয়ার আগে আমি সাহেব আমাকে বারবার ওয়ার্নিং দিয়েছিল, মানে এতবার ওয়ার্নিং উনি বেশিরভাগ সময় দেন না। এই ওয়ার্নিং দেওয়ার পেছনে ওনার একটা মাত্র কারণ ছিল, তা হচ্ছে যে ওই বাড়িতে যদি তুমি ঢোকো তুমি মানসিকভাবে অস্থির হয়ে পড়বে। উনি এই কথাটা আমাকে একবার না বেশ কয়েকবার বলেছিল, কিন্তু তারপরও ওই বাড়িতে আমাকে আসলে যেতে হয়। মানুষের অনুরোধ কখনো ফেলা যায় না সবসময়। একটা মানুষকে আপনি একবার না করবেন, দুইবার না করবেন, তিনবার পারবেন না। এবং অনেকে রয়েছে যে কন্টিনিউয়াসলি রিকোয়েস্ট করতে থাকে, লোকগুলো কথাগুলো কেমন জানি আপনি এড়াতেও পারবেন না, শুনলে হয়তো বা দেখলে হয়তো মনে হবে যে আরে এগুলো কি বোকাশোকা কথাবার্তা। কিন্তু কোনো কোনো সময় মানুষ বারবার একই কথাই বলে। আমি বাড়িতে যাই, আমি সমস্যার কথা ওইভাবে না বলি, আমি যা দেখেছি আমি সেটা বলি, যা শুনেছি আমি তারপর সেটা বলব। আমি ওই বাড়িতে ঢুকলাম, এটা তিন রুমের একটা ফ্ল্যাট, ভাড়া ফ্ল্যাট, ছেড়ে দিবে আর কি কিছুদিনের ভেতরে। একটা বাচ্চা, ওর বয়স 5 বছরের মতো বা 6 বছর, বুঝে কথা, 5-6 বছরের বাচ্চা আর কি। আমি দেখলাম যে ওর একটা বিছানার ভেতরে বসা, ওর নিজের মতো যে লেগো থাকে, তারপরে কিছু জিনিসপত্র থাকে, এগুলো বিছানার উপরে রাখা, কিন্তু এগুলো গুছানো অবস্থা রাখা, প্যাকেট করা অবস্থা রাখা, মানে সেগুলো বের করে খেলেনি, কিছুই করে না। কেউ কথা বললে কথা বলে, এবং যদি তাকে কেউ কোনো কিছু জিজ্ঞেস করে তুমি সারাদিন কি ভাবো, সে শুধু একটা কথাই বলে আমি খুব চিন্তা করি। তো যখন তাকে বলা হতো যে তুমি কি চিন্তা করো সারাদিন, তখন সে বলতো আমি আব্বুর মতো চিন্তা করি সারাদিন। ওর আব্বা মারা যায়, স্বাভাবিকভাবে অনেক সময় অনেক পুরুষ অনেক কথা বলতে পারে না, এন্ড অব দ্য ডে তারা এই নিজের ভেতরেই দম ঘুটে মরে যায়। অনেক পুরুষ, নারীরা তো আছেনই, কিন্তু ম্যাক্সিমাম পুরুষের কথাই বলি, তারা তারা যে কখন আসলে নিজের গলায় নিজে ফাঁস লাগিয়ে বসে গেছে সেটা সে নিজেও জানে না, মানে এই যে ভেতরে ভেতরে মরতে থাকা আর কি, যেটাকে বলে। কেন সেই কারণ তা আমি জানি না, একদম অস্পষ্ট যে সে মানে কিভাবে, মানে সে মারা গিয়েছে স্বাভাবিক, মানে একজন মানুষের মৃত্যু যেরকম হয়, বাসায় থাকা অবস্থায় প্রেশার হাই হয়ে গেলে তারপরে সে পড়ে গেল, ব্যাস চলে গেছে, আল্লাহ গেছে। কিন্তু মূলত তার সিম্পটম ছিল একটাই, যে সে সারাদিন চিন্তা করত। তো এটা তার এই সন্তান এটা লক্ষ্য করেছিল, তো এই জন্য সে এখন সারাদিন চিন্তাই করে। এবং এর সাথে একটা নতুন লক্ষণ দেখা দেয়, সেটা হচ্ছে সে মাঝে মাঝে মাথা চেপে ধরে, সে মাথা চেপে ধরে এবং সে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতে থাকে এবং সে বলতে থাকে যে তার বাবাকে ওই লোকটা নিয়ে যাচ্ছে। কোন লোক? একটা লোক আসে নাকি? যে লোকটা আসে সে বেটে খাটো, চিকন, মানুষের মতো এই যে চেহারাটা, কিন্তু নাক যে রয়েছে সেটা বোঝা যায় না, মুখটা দুটো ঠোঁট রয়েছে ঠিকই, কিন্তু সেটা কেমন যেন অদ্ভুত মনে হবে, যে একটা চেহারা, যে চেহারাটা একেবারে লেপটে দেওয়া চেহারা, মুখের উপরে কোনো কিছু চাপ বসে একেবারে সমান হয়ে গেছে, নাকটা নেই অথবা ব্লেন্ড হয়ে গেছে, মানে কুচ্ছিত নয়, দেখতে কেমন জেনে মনে হয় যে একটা কুকুরের মাথা মতোই, কিন্তু মানুষ। সে পাটের যে বস্তা থাকে, চটের বস্তা, সেই বস্তা পর একটা ব্যক্তি, তার গায়ে চটের বস্তা লাগানো, তার কাঁধে চটের বস্তা, এবং সে তার বাবাকে নাকি এক হাতে বস্তা কাঁধে রেখে অপর হাত দিয়ে টেনে তার বাবাকে কোথায় জানে নিয়ে যায়। সে প্রায়শই জিজ্ঞেস করত যে আমার বাবাকে নিয়ে যাও কোথায়, তখন তাকে উত্তর দিত তোমার বাবাকে আমি নিয়ে যাচ্ছি অন্ধকার জায়গায়, যেখানে একদিন তুমিও যাবে। প্রথম প্রথম এটা কেউ বিশ্বাস করেনি, কিন্তু পরবর্তীতে ঘরের ভেতরে মুভমেন্ট, ওই একই সময় যখন বাচ্চাটা বলতো যে তার বাবাকে নিয়ে যাচ্ছে ওই লোকটা, ওই সময় ঘরে একটা মুভমেন্ট টের পাওয়া যেত, একটা মুভমেন্ট, একটা অদৃশ্য চলাচলের শক্তি যেটা মানুষ টের পায়। টের পাওয়ার পরে স্বাভাবিকভাবে ভয় মানুষকে যেতে ধরবে। প্রথমে ভাবলো যে হয়তো বাচ্চার উপরে জিনের কোনো প্রভাব থাকতে পারে, ঝাড়ফুঁক করা হলো, সমস্ত কিছু করা হলো, না ওর উপরে প্রভাব নেই, ও সম্ভবত দেখতে পাচ্ছে সব। তো এই ছেলে দাদি জিজ্ঞেস করেছিল, মারা গিয়েছিল তার ছেলে আর কি, তো বাচ্চাটা দাদি জিজ্ঞেস করেছিল হুজুরকে যে তার সন্তান মারা গেল, তার সন্তান মারা যাওয়ার পর থেকে তার নাতি কেন এমন জিনিসটা দেখবে, আর তার সন্তান তো দেনা পাওনা রেখেও মারা যায় নাই, কোনো কিছু করেও মারা যায় নাই, খারাপ কাজ তো করেও নাই, আর যদি করেও থাকে তাও তো জানি না, কিন্তু এমন হবে কেন? তো ওইখান থেকে আর কি উত্তর এসেছিল যে দুনিয়াতে অনেক ঘটনা আসলে ঘটে, বাচ্চাদেরকে আল্লাহ অনেক কিছু দেখান, ফেরেশতারা অনেক কিছু দেখায়, এখন এমনও হইতে পারে যে আপনার ছেলেটা শান্তিতে নাই, কারণ এখানে দম ফুরায় গেল তো আমরা উপরে যে আরেক জায়গায় জীবিত হয়েছে, হয়তো ছেলে শান্তিতে নাই, অথবা এখানে অন্য কোনো কিছুর ব্যাপার থাকতে পারে। তো তারা আরো পরীক্ষা নিরীক্ষা করলো, কোনো চালান নেই, কোনো কিছু নেই, কোনো জিন নেই, কোনো কিছু নেই। বিভিন্ন জায়গায় যাওয়া পরে, যাওয়া পরার পরে কি হয় এটা আমরা সবাই জানি, কেউ কেউ বলে বাচ্চার উপরে আসর, কেউ কেউ বলে এটা ওইটা, কিন্তু বাচ্চার এই দুইটা কমন লক্ষণ, এক নিজের মাথা চাপ দিয়ে ধরা, এবং দুই ওই একই সময় বলতে থাকে যে তার বাবাকে নিয়ে যাচ্ছে একটা অন্ধকার জায়গার দিকে, এটা ঠিক হয়নি আর, যত জিন বৈদ্য বেটে খাওয়ানোর পরেও ঠিক হয়নি। ওই সময় সে যখন আমার সাথে যোগাযোগ করে, তখন সে জানত যে আমি যে মাধ্যমে মানে আমাকে সে পেয়েছে, সে বুঝতে পারলো যে এই ছাড়া তার উপায় নেই এখন আর। তো আমি এখন বাচ্চাটাকে দেখছি বসে আছে, মানে থুতনিতে হাত দিয়ে সে চিন্তা করছে, থুতনিতে হাত দিয়ে সে চিন্তা করছে। তো আমি তার পাশে যে বসলাম, তার পাশে যে বসার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি ভাবো আরমান? ওর নাম আরমান, আসল নাম। বললাম যে আরমান তুমি কি ভাবো সারাদিন? তোমার আম্মু বললো তুমি সারাদিন ভাবো। তো আরমান করলো কি, আমার দিকে তাকালো, আঙ্গুলটা একবার নাড়ালো, মনে করো যে ট্যাপ ট্যাপ করলো গালের উপরে নিজের আঙ্গুল নিচে, তারপর বললো আমি সারাদিন এটা ভাবি যে আমি আগামীকালকে কি করবো, আমি আগামীকালকে কি রান্না করব, আমি আগামীকালকে কি খাব, আর আগামীকাল আমি মাকে কি খেতে দেখব, আর আমি কি খাব। তো আমি বললাম যে এই চিন্তা ভাবনা তুমি সারাদিনই করো, সে বললো, হ্যাঁ আমি সারাদিন চিন্তা করি, কারণ আমার বাবা সারাদিন চিন্তা করতো, এই জন্য আমি সারাদিন চিন্তা করি এখন। আমি বললাম, তাহলে তুমি শুধু এইটুকুই চিন্তা করো না আরো বেশি কোনো কিছু? তো সে বলল, না আমি সারাদিন এইটুকুই চিন্তা করি, এর বেশি আমি কিছু বুঝি না, এর বেশি কোনো কিছু তো আমাকে কেউ শেখায় না, শিখলে হয়তো সেই ব্যাপারে আমি চিন্তা করতে পারতাম। আমি বললাম যে তোমাকে কি কেউ কোনো কিছু ভয় দেখায়, কোনো এসে ভয় দেখায় বা কোনো কথা বলার চেষ্টা করে? তো আরমান বললো যে ওই যে তুমি সেই লোকটার কথা বলছো, যে লোকটা ছায়া, ও তো ছায়া বসছে, মানে এভাবেই বলি, ওর কথাই বলি, যে লোকটা ছায়ার মতো, তার কাঁধে একটা ঝোলা, কি জানি একটা ঝোলা কি দিয়ে জানি বানানো, ওই দড়িগুলোর মতো দেখবা, মাটি রঙের দড়ি, ওই দড়ির মতো কি একটা ছাই রঙের জিনিস, ওইটা মানে বাচ্চা মানুষ সে তো জানে না কি বলতেছে, ছাই রঙের জিনিস ওইটা তার কাঁধে ঝোলানো থাকে, আর সে আমার বাবাকে টেনে অন্ধকারের দিকে নিয়ে যায়। আমি বললাম, তোমার বাবা কোথায় থাকে তখন? বলেছে, বাবা এই যে এখানে। আমি বললাম, কোথায়? সে আমাকে ইশারা দিয়ে দেখালো একটা স্পেসিফিক পয়েন্ট, ওইখানে তার বাবা বসে। তা আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা কি বলছে এখন তোমাকে? তো সে আমাকে বলল, আমার বাবা বলছে তোমার সাথে কথা বলতে, তুমি যেটা জিজ্ঞেস করবে সেটাই যদি আমি বলি। আমি বললাম, ঠিক আছে, তোমার বাবা এখান থেকে কখন যায়, জিজ্ঞেস করেছো কখন আবার দেখেছো? সে বললো যে আমার বাবা এখান থেকে তো যায় না, আমার বাবাকে সেই লোকটা এসে, ওই যে ছায়ার মতো লোকটা, ছাই রঙের বিভিন্ন জিনিসপত্র তার কাঁধে থাকে, আর তার কাঁধে একটা বড় ঝোলা আছে, সে আমার বাবাকে টেনে নিয়ে যায়, তার গায়ের রং অনেক সময় দড়ির মতো মনে হয়। এইভাবে সে কথাটা বললো আবার। তখন আমি বললাম যে তোমার বাবাকে কি ঠিক এখান থেকে টেনে নিয়ে যায়, যেখানে তুমি তোমার বাবাকে দেখছো এখন? সে বললো, হ্যাঁ আমার বাবাকে এখান থেকে টান দিয়ে নিয়ে যায়। তখন আমি জিজ্ঞেস করলাম, তোমার বাবার চেহারা কিরকম হয়ে যায়, সেটা কি একবারও খেয়াল করেছিলে? সে আমাকে বললো যে আমার বাবার চেহারা পুরো কেমন জানি হয়ে যায়, আমার বাবা মনে হয় যেন একদম কাছে চলে আসছে আমার, এরকম মনে হয়, আমার বাবা আমাকে বলে যে আমি যেতে তাকে বাঁচাই, কিন্তু আমি তো তাকে বাঁচাতে জানি না, কিভাবে বাঁচাবো? সবাই বলে তোমার বাবা মরে গেছে, কিন্তু আমি তো দেখি আমার বাবা এইখানে। তখন সে আমাকে এটা বললো যে আমার বাবা আমাকে সবসময় বলে তুমি বেশি বেশি করে খাবার খাবে, বেশি বেশি করে টিভি দেখবে, কিন্তু আমি খাবার খাবো, কালকে আমি কি খাবো সেটা আমাকে সারাদিন চিন্তা করতে হয় এখন, আর আমি যে টেলিভিশন দেখবো সে টেলিভিশন তো আমার ঘরে নেই, আমি দেখবো কি? তাহলে আমাকে শুধু একটা ব্যাপারে এখন ভাবতে হবে, সেটা হচ্ছে যে আগামীকাল আমি কি খাবো, ওটাই আমি এখন সারাদিন শুধু ভাবি। আমি বললাম যে তুমি অনেক বড় হয়ে যাচ্ছ, সংসার চালানো লাগবে নাকি? ছেলেটা আমাকে উত্তর দিল, সংসার চালাতে হবে তো, বাবা সংসার চালালো না, বাবা নাকি দাদা মারা যাওয়ার পর থেকে সংসার চালায়, তো এখন বাবা চলে যাচ্ছে সংসার আমাকে চালাতে হবে না, তো কাকে চালাতে হবে? আমি বুঝলাম যে ছেলেটা এলিভেটেড, আমি বুঝলাম যে ওর হয়তো কি চলছে না চলছে। তা আমি আরো বেশ কয়েকটা কথা জিজ্ঞেস করলাম ওর পড়ালেখার ব্যাপার নিয়ে। আমি যত বেশি সময় নিচ্ছি, অত বেশি সময় নেওয়ার পেছনে কারণ একটাই, অবজার্ভ করার চেষ্টা করছি পুরো রুমটাকে, কারণ আমার কাছে ভেতরে একটা একটা উপস্থিতি আমি টের পাচ্ছি, কিন্তু আমি ধরতে পারছি না জিনিসটা কি, আর তখন পর্যন্ত আমি এক মুহূর্তের জন্য থ্রেট অনুভব করি নাই। কিন্তু একটা ব্যাপার আমার লক্ষ্য হলো যে আমি যেদিকেই তাকাই না কেন, আমি ছায়ার মতো শুধুমাত্র টেপ রেকর্ডার ক্যাসেট দেখতে পাচ্ছিলাম বারবার, এবং এটা ইঙ্গিত করে অনেক কিছু। এবং এই ক্ষেত্রে আমার যেটা বিশ্বাস ছিল যে এই টেপ রেকর্ডারটা ইঙ্গিত করে অতীতের ব্যাপার, কারণ টেপ রেকর্ডার তাই থাকবে যে আমরা রেকর্ড করি, এবং তা তার বর্তমান নয়, অবশ্যই অতীত। এখন অতীত বা বর্তমান, অতীত অথবা ভবিষ্যতের সাথে সে কোনো না কোনো দিক দিয়ে জড়িত। তো তারপরে আমি উঠে আসবো, আমি বললাম না যে আমি বারবার এদিক ওদিক শুধুমাত্র ক্যাসেটটাকে দেখতে পাচ্ছি। কিন্তু একবার দেখলাম কি, যে বিছানার উপরে ঠেকে আমি যেখানে বসা সেইখানেই, তাই আমি ধরতে গেলাম। ধরতে যাওয়ার পরে টের পেলাম যে আমি এটা ধরতেই পাইনি, এটা একরকমের ইলিউশন হতে পারে আমার চোখের, মানে জিনিসটা ওইখানে, কিন্তু আমি ধরে ধরতেই পারলাম না, মানে আমার হাত যে পড়লো বিছানা এরকম আর কি। তো আমি সেখান থেকে উঠে আসবো, এখন আর এই যা হচ্ছে এই সমস্ত কিছুর ভেতরে ঢুকবো না, তখন এটা আর কি চিন্তা ভাবনা করে বের হয়ে আসব। ওই সময় দেখলাম কি, যে ছেলেটা শুয়ে পড়েছে। তো এটা পেছনের দিক থেকে দেখে আমি রুম থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এখান থেকে চলে যাওয়ার আগে আরেকবার তাকাই ছেলেটার দিকে। এখন তাকানোর পর না, ওই বাচ্চাটার ভেতরে না নিজেকে দেখতে পাই যেন মনে হলো, কারণ বাচ্চাটা যখন শুয়ে পড়লো তার ডান হাত আর বাম হাত, মানে সে একটা ফিগার শেপ তৈরি করলো তার দুই হাত দিয়ে। ওই দুই হাত দিয়ে যে সে ফিগার দুটা তৈরি করলো, এই দুটা ফিগারের সাথে সে কথা বলতে শুরু করেছে। তো তার ডান হাতের ফিগারের সাথে সে কি কথা বলছে সেটা আমি বুঝতে পারলাম না, কিন্তু বাম হাতের ফিগারের সাথে সে কথা বলছে, মানে সবাই যাতে চুপচাপ থাকে, নইলে তার বাবাকে মানে আরো বেশিক্ষণ রাখা যাবে না, অন্ধকারের দিকে নিয়ে যাবে, এইভাবে সে তার নিজের দুই হাতের সাথে কথা বলছে। তখন যখন দেখলাম না যে ছেলেটা নিজের হাতের সাথে কথা বলছে, ওই সময় না বুঝলাম যে আমির সাহেব আমাকে কেন এখানে আসতে না করেছিলেন, কারণ আমি আমার নিজের হাতের সাথে এভাবে কথা বলতাম। আমি আমার আমার ডান হাত আমার ডান হাত ওই বুড়ো আঙ্গুল যদি ওই কি বলে রিং ফিঙ্গারের মাথার সাথে টাচ করলে যেরকম একটা ফিগার তৈরি হয় না, আঙ্গুলটা আপনি সরিয়ে দিলে ওটা মনে হয় মুখ, বা যেটাই হোক বোঝানোর চেষ্টা করলাম আর কি। তো আমার দুই হাতের সাথে আমি এক কথা বলতাম, তো ডান হাত আমাকে ভেঙ্গে কাটত আর হাসত, আর বাম হাত আমাকে বুঝাত, মানে ডান হাত এদিক ওদিক তাকাতো, সবকিছু দেখে আমাদিকে তাকিয়ে হাসত, মানে 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 হাসত, আমাকে ভেঙ্গে কেটে আমাকে হাসত না, আমার উপরে হাসত, আর বামাত আমাকে সান্ত্বনা দিত, বুঝতো যে তুই তাকাস না। ওইটা ওটা আমার সাথে সাথে মনে পড়লো, এবং সিনারিও কিন্তু ঘুরে ফিরে একটাই, ওই একই টাইম যে সময়টা আমার বাবা মারা যায় না, ওই সময়ের পর থেকেই আমি আইসোলেটেড হয়ে পড়ে, এবং এই আইসোলেশনের ভেতরে কিন্তু এত কিছু আমার ডেভেলপ হতে শুরু করে। তো এই বাচ্চাটা বয়স মাত্র 5 বছর, এখন যে হাতের সাথে কথা বলা শুরু করছে, আমি তো আর দেরিতে শুরু করছি, একদম মাত্র শুরু করছে। ওই সময় আমার মনে হলো কি, আমার লাইফটা যদি হেল হয়ে যেত, এই বাচ্চার লাইফ হেল হতে সময় লাগবে না, আমারটা দেরিতে হচ্ছে হেল, ওটা তো আরো আগে হেল হয়ে যেতে পারে। এবং ওর দিকে তাকিয়ে পরে যখন আমি ওইখান থেকে সরে এত কিছু মাথার মধ্যে নিয়ে একটু সামনে গেলাম, ও মার পেছনে একটা ফিগার দেখলাম, যে ফিগারটাকে আমি থাম্বনেলে রেখেছি, আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি আমি দেখানোর, যে ফিগারটা ওকে আমি ওর মার পেছনে দেখলাম, এবং এই ফিগারটা ওর মার পেছনে দিকে বসা অবস্থা আমাদেরকে এমন ভাবে তাকানো, মানে আমি যেটা বুঝতে পারলাম যে ফিগারটা অ্যাকচুয়ালি ওনার ভেতরে কোনো কিছু আমাকে বোঝাচ্ছে, এবং যেটা আমাকে বোঝাচ্ছে সেই বোঝানিটা আমাকে এটাও বোঝালো যে আমার সন্দেহটা বা আমার ধারণাটা পরবর্তীতে ঠিক হবে, মানে এই ছেলেটার লাইফ হেল হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি ওকে, আমি ওর পেছনে যে চটের অবস্থাটা ওটা পর্যন্ত দেখতে পাচ্ছি। এখন ও চটের অবস্থা কেন ক্যারি করে, চটের অবস্থার মুখটা পর্যন্ত দেখতে পাচ্ছি, মানে বস্তার ভেতরে তো কোনো কিছু রাখা হয়। এবং আমি এরকম এন্টিটি দেখিনি আগে, মানে একেবারে প্লেন একটা মানে চেহারা, যে চেহারা কোনো নাক নাই, চোখ রয়েছে, ঠোঁট রয়েছে, ঠোঁটও কেমন যেন অদ্ভুত। আমি যখন ওর মার সাথে কথা বলতে শুরু করলাম, আমি না একদম বেখেয়ালি হয়ে পড়েছি। অন্যান্য মানুষ যেভাবে কথাবার্তা বলতে গিয়ে মাঝে মাঝে বেখেয়ালি হয়ে পড়ে, আমি একেবারে বেখেয়ালি শুরু থেকেই। আমার নিজের নজর তখন আমার দুই হাতের দিকে, আমার হাত বাঁকা হয়ে মানে ওই পজিশন নিচ্ছে যে আমি যে কথা বলতাম না আগের মতো করে, ওরকম পজিশন দিচ্ছে। এবং হঠাৎ আমি খেয়ালই করি না কোন সময় জানি আমার ডান হাত ওরকম একটা পজিশন দিল, এবং একবার ওই মহিলার দিকে ঘুরলো, একবার মানে একটু বাম দিকে কাত করে কি জানি দেখলো, এরপরে এরপরে আমার দিকে তাকিয়ে আসতে শুরু করেছে, মানে যে বুড়ো আঙুলটা নড়ছে। মানে আমি আমার এরকম ডান হাতে আমার সাথে করে, মানে আমি তো করি, অন্য কেউ তার করে না, পাগল যে জন্য। আমি জানি না ওই মহিলা কি চিন্তা করলো, কিন্তু ওই মহিলা না অনর্গল কথা বলে যাচ্ছে, মানে তার স্বামীর একরকমের বদনাম, আবার আফসোস। আমি খেয়াল করি নাই যে তার স্বামীর প্রতি কোনো ভালোবাসা তার বিষয় ছিল, তাদের কথার ভিতরে পাই নেই। এবং পেছনের এন্ট্রিটা আমাকে স্পষ্ট বোঝাচ্ছিল যে বেটা তুই সবুর কর কাটা দিন, তুই এমনি খবর পাবে যে সে আরেক জায়গায় চলে গেছে। কারণ আমার অন্তরে যে ভয়টা যে বাচ্চাটা লাইফ ফেল হবে আর কি, ওইটা আর কি ওই এন্ট্রিটার পেছন থেকে একনোলেজ করে বোঝাচ্ছিল আমাকে। তো আমি মহিলার কথার মধ্যে কোন রকমের কিচ্ছু পাইনি, জাস্ট ব্লেম দেওয়া ছাড়া। তা স্বামী মারা গেছে সেই জন্য তাকে ব্লেম দিতে হচ্ছিল তার। এখন ওইটা আবার অনেক সময় মানুষের ডিফেন্স মেকানিজম, মানুষ যখন মানে বড় কোন ইভেন্টের সামনে পড়ে যে ইভেন্টটা অবিশ্বাস্য আর কি, ওই ইভেন্টে পড়লে মানুষ অনেক সময় পাগল হয়ে যায়। তো আমি ভাবলাম যে উনিও মনে হয় ওরকমই, জাস্ট সবকিছু হারিয়ে ফেলেছেন, এখন স্বাভাবিকভাবে এখন ব্লেম দিচ্ছেন, কারণ এখন মাথার উপরে ছায়াটা চলে গেছে। সে পুরুষ হোক বা সে নারী হোক, সে যেই হোক, যদি একটা বট গাছ হয় তারা, তো যেদিনই বট গাছ পড়ে যায় না, শুধু বট গাছ পড়ে না, আশপাশে সমস্ত কিছু অলোট পলট করে দিয়ে পড়ে। আমি বাসায় ফিরলাম, এটা একটু অ্যাবনর্মাল লাগা শুরু করলো, কারণ আমি একে তো এরকম দেখি নাই। দুই নম্বর ব্যাপার হচ্ছে যে এই এন্টিটি আমাকে ভয়ও দেখায় না, অন্য কোনো কিছু করেও না, কিন্তু এই এন্টিটি আমার উপর একটা ইফেক্ট ফেলানোর চেষ্টা করছে। সেটা হচ্ছে এই এন্টিটি মানে কি জানি, মানে সে সম্ভবত কোনো কিছুকে নিজের ভেতরে অ্যাবজর্ব করে, আমার মনে হচ্ছিল। তো আমি অপেক্ষা করছিলাম বাসায় আসার পর আমি স্বামীর সাথে কথা বলবো। ওই দিন রাতে উনি আসেন নাই, এবং আমি তাকে বলি ওই দিন রাতে তো উনি আসেন নাই, আর আমার স্পষ্ট মনে আছে আমি মানে ওই রাতে কতক্ষণ যে নিজের দুই হাতের সাথে কথা বলছে আমি নিজেও যাই না, পাশে আমার ওয়াইফ ঘুমে, সে নিজেও যায় না, কারণ আমি তো এমনি যাই না থাকি। আমি ওইভাবেই কথা বলছি। পরের দিন কথা হলো আমি সাহেবের সাথে, পরের দিন যখন আমার কথা হয় আমি সাহেবের সাথে, উনি আমাকে বললো দেখো বাবা আমি তোমাকে বলছিলাম যে তুমি এখানে যাও না, ওইখানে গেলে তোমার মানে মাথা আবার খারাপ হয়ে যাবে, কিছু জিনিস দেখবা যে জিনিসগুলো সহ্য করতে পারবে না, এগুলো ট্রিগার করবে তোমাকে। কিন্তু আমি তারপর ওনাকে বললাম যে আমাকে বলেন না ঘটনা কি, এই এন্টিটি জিনিসটা কি। বলেছে দেখো দিনে তো অনেক কিছু থাকে, যেমন তুমি যখন একা ছিল তোমার পেছনে কেউ না কেউ ছিল, যেই ছিল তারা এরকমই। ওই যে তুমি বস্তাটা দেখো, যে বস্তাটা খোলা, ওরা অনেক সময় এরকম করে কি, যে কখনো বাটি নিয়ে ঘুরে, কখনো বোতল নিয়ে ঘুরে, কখনো বিভিন্ন জিনিসপত্র নিয়ে ঘুরে। এরা অনেক সময় চেষ্টা করে কি, যে এই যে মাসুম বাচ্চাগুলা, ওরা যদি ওদের পেইনের ভেতরে না থাকে, ওদেরকে ওদের পেইনের ভেতরে রাখতে দেয় না, পেইন থেকে দূরে সরিয়ে দেয়। এবং অনেক সময় হয় কি, যে মাসুম বাচ্চারা ওরা তো আসলে পরিষ্কার ওরা দেখে ফেলে নিচ্ছে, এই জন্য বাচ্চাটা তার বাবাকে দেখছে। এখন কেন দেখছে, এটা রুহানি কথা। তার বাবা ওইখানে বসে তাদের কিছু তাকায় হাসার অন্য কোনো কিছু কিন্তু না। এবং ওই জিনিসটাই এই বাচ্চাকে এই মেমোরি থেকে দূরে সরাতে যাচ্ছে, যে না তুমি এটার দিকে তাকাবো না, যেন তার বাবাকে অন্ধকারের দিকে নিয়ে যায়। ওকে এই মুহূর্তে বোঝাচ্ছে, এখনই বোঝাচ্ছে, যে একবার যে চলে যায় সে তখন অন্ধকারে, সে এক মিনিট অন্ধকার পার করে কোথায় যাচ্ছে কিনা, এই জন্য নিরেট অন্ধকারের দিকে নিয়ে যায়। এই জন্য বাচ্চাটা এরকম দেখে। সে এখন বাচ্চাটাকে এই বয়সে তৈরি করে দিচ্ছে, তুমি বিশ্বাস করো একটা দুটা বছর পরে বাচ্চা অটোমেটিকই রেডি হয়ে থাকবো, সামনে পুরো দুনিয়া কাত হয়ে পড়ে গেল, ও ওর মতোই থাকবে, মানে বুঝদার হয়ে যাবে তো কম বয়সে। এরা এই কাজই করে, একজন অসহায়কে শক্ত করার কাজ করে এরা। তখন আমি ওনাকে বললাম যে অসহায়কে শক্ত করার কাজ ঠিক আছে ভালো, কিন্তু ওই যে কিছু ঘটনা, ওই যে মুভমেন্ট, তারপরে হচ্ছে ওই যে ব্যক্তির ছবিগুলো এভাবে বদলে যাওয়া এবং তার বিকৃত রূপ দেখা, এটা কেন? মানে যে প্রশ্নটা আমি আমি সাহেবকে বললাম, সেই ঘটনা আমি আপনাদেরকে বলিনি। ঘটনাটা হচ্ছে, ওনার স্ত্রী তো একগাদা শুধু কমপ্লেন করেছিল তার নামে, মৃত স্বামী নামে। সমস্যাটা যেমন ছেলের এই অবস্থা দিয়ে শুরু হয়, ঠিক তেমনি যে রিসেন্ট অবস্থাতে ঘরে কয়েকটা ছবি আছে ভদ্রলোকের, তো ওই সময় আমি তখনকার কথা বলছি যে সময় স্মার্টফোন ছিল কিন্তু যে অন্য মডেলের আহামই না, তো যে ছবিগুলো ছিল এই ছবিগুলোর ভেতরে মনে করুন যে একটা পরিবর্তন আসছিল, বিকৃতি আসছিল, যে বিকৃতি একটু ভালো করে লক্ষ্য করলে কেমন জানি একটু অড লাগে। তো আমি একটু ইচ্ছে করে বলবো না ঘটনা কি, মানে কি বিকৃতি কোন ধরনের, কিন্তু ওই বিকৃতি কিন্তু দেখা যায়, এবং ওই বিকৃতি নিয়ে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিল মহিলা নিজেও। তো এখন আমি সাহেবের কথা আসি, তখন আমি সাহেব বললেন যে এটা বিকৃতি হবেই, যে কোনো কিছু দুনিয়াতে থাকাকালীন অবস্থায় সুন্দর যদি থাকে, তা তার মৃত্যুর পরবর্তীতে সেই সেই জিনিসগুলো অনেক সময় পরিবর্তন দেখায় নিজে নিজে। মনে করো যদি কোনো ব্যক্তি কোনো গাছ লাগিয়ে থাকে, তো সেই ব্যক্তি যদি মারা যায় দেখবে যে ওই গাছটাও মারা যায়। আবার কখনো দেখবে যে কোনো ব্যক্তি যদি কোনো পশু পাখিকে রেখে মানে মারা যায়, তো পশু পাখিও শোকে চলে যায় তার পেছনে, মানুষ শোকে চলে যায় পেছনে পেছনে। ঠিক তুমি দেখবে যে সেই লোকেরা যদি কোনো ভালো কাজ করে থাকে, হয় সেই ভালো কাজটা সামনের দিকে একটু ভালো হবে, অথবা একেবারে সাথে সাথে চুমার হয়ে যাবে। মানে মৃত ব্যক্তির রেখে যাওয়া কাজগুলো না সবসময় যে চলতে থাকবে তা না, একটু এদিক সেদিক হয়, অনেক ঘটনাই ঘটে। তো এখন তার এই যে ছবিগুলো এগুলো বিকৃতি হবে, এটা অতি স্বাভাবিক। ঘরের ভিতরে এমনিতেই একটা এন্টিটি আছে, ঘরের ভিতরে এমনিতেই একটা এন্টিটি আছে, এবং সেই এন্টিটি সকলের ইন্টেনশন বোঝে। সকলের ইন্টেনশন যেমন বুঝে, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের ভেতরে নেগেটিভিটি, চরম মাত্রা নেগেটিভিটি। এই নেগেটিভিটি ওই ছবিগুলোর উপরে পড়ছে, যার কারণে ওই ছবিগুলো দেখলে কেমন যাই লাগে। আমি সাহেব আমাকে পরামর্শ দিলেন যে তুমি একবার ছবিগুলো দেখে নিও, দেখার পরে তুমি আমার কথা প্রমাণ পাবে। আমি বললাম প্রমাণ না, আপনি কি বলছেন প্রমাণ না? উনি বললেন না, সেই কথা বলছি না যে তোমাকে বিশ্বাস করানোর মতো কোনো প্রমাণ, আমি বলছি তুমি তাদের ব্যাপারে কিছু প্রমাণ পাবে। আমি বললাম আচ্ছা। তো আমি আবার হয় গেলাম ওই বাসায়, এবার আমি সরাসরি ছবিগুলো দেখতে চাই না। আমি যে ছবিগুলো দেখলাম, এই ছবিগুলোর যে বিকৃতি, এই বিকৃতির ব্যাখ্যা যদি আমি আপনাদেরকে না দিই তাহলে আপনারা ঘটনাটা বুঝতে পারবেন না। এই ছবির ভিতরে একটা বিকৃতি ছিল এরকম, যে ছবিটা রয়েছে এই ছবিটার ছবিই রয়েছে, কিন্তু এটার উপরে একটা শ্যাডো যেন কেউ তৈরি করে দিয়েছে, মানে কিছু একটা চলছে ছবিটার ভিতরে। অনেকগুলো ছবির ভিতরে একটা ছবি ছিল এমন, আমি আপনাদেরকে বলি, না বললে হবে না। ওই লোকটার যে মাথা, ওই লোকটার মাথাকে চিবিয়ে খাওয়ার চেষ্টা করছে আরেকটা নারীর মধ্যে, আরেকটা নারী ফেস, যে চওড়া, যার চোয়ালটা একদম চওড়া, এবং ওই চওড়া চোয়ালের এক সাইড দিয়ে জিভ বেরিয়ে আসছে। জিভের সাথে মনে করুন যে স্বাভাবিকভাবে লালা থাকবে, সেই মাথাটা এই ভদ্রলোকের মাথাকে চাবানোর চেষ্টা করছে। জিহ্বাটা ওই মাথার চারপাশেও ঘোরাফেরা করছে, লালাও ঝরছে, মহিলা ওই বিশ্রীভাবে তাকিয়েও আছে। এটাকে তো জল ছাপের মতো দশা, আসল ছবির উপরে জল ছাপের মতো। আরেকটা ছবি আমি দেখতে পাই, যে ছবিটা হচ্ছে ওই ভদ্রলোকের, সবাই কিন্তু এটা দেখেনি, এই জন্য কেউ ধরতে পারেনি, আমি দেখেছিলাম, না বলবো না। তো ও ছবিটা দেখার পরে আমি অনেক কিছু বুঝতে পারলাম। বাচ্চাটার সাথে আবার কথা বলার চেষ্টা করলাম, বাচ্চাটা আমাকে বলল যে বাবা নাকি খুব অশান্তির ভেতরে থাকতো। তাই আমি বললাম যে কিরকম অশান্তি, ঝগড়া করতো? বললাম না, কথা বলতো না দুজন।
ও আর কোনো কথার উত্তর দেয় না, মানে এরকমই, যেটা জিজ্ঞেস করে ওইটা আর কি এরকম। তো আর কোনো কথা জিজ্ঞেস করিনি তেমন, শুধুমাত্র কিছু সময় ও আর আমি একদম চুপ। এখন কিন্তু ও একদম বসা, ওই বসা অবস্থা হুট করে আমি বললাম, তোমার বাবা কোথায় এখন? তুই ইশারা দিয়ে দেখালো ওই এক্সাক্ট ওই পজিশন, ওই জায়গাটা, যে জায়গাটায় সে তার বাবাকে দেখে। তখন আমি জিজ্ঞেস করলাম, তোমার বাবা এখন কি করছে? সে বলল বসে আছে। আমি জিজ্ঞেস করলাম যে তোমার বাবা কথা বলে? সে বলে না, শুধু হাসে, এবং সবসময় হাসে না, ঠিক যখন হাসে তখনই ওই লোকটা আসে, এবং লোকটা এসে আমার বাবাকে টেনে এসে নিয়ে চলে যায়। তখন আমি বললাম যে এখন তোমার বাবা কি করছে? ওই সময় সে তাকালো, আমি দেখলাম, তারপর নিজের মাথা চেপে ধরল, এরপরে ওই অশান্তি মাখা গলা সে বলতে লাগলো যে বাবা হাসছে, মানে ওর বাবা হাসছে এখন, এবং ও যেটা বুঝতে পারছে সে এখন আসছে, ওই এন্টিটি। এই কারণে সে মাথায় হাত দেয় ওই এন্টিটি আসবে দেখে। তো সাথে সাথে আমি ঘরে তাকাইয়ে দিই, ওদের কোথাও দেখি না, কিন্তু হঠাৎ আমার কেন জানি মনে হলো এই ঘরের ভিতরে কে যেন ঢুকলো মাত্র, এবং ঢুকে একটা মানুষ যদি কয়েক কদম আগায়, ওই ইনভিজিবল জিনিসটা কয়েক কদম আগাতে আগাতেই ধীরে 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 ম্যাটারিয়ালাইজ হলো, মানে একে আমি দেখতে পাচ্ছি, প্রথমে গায়েব ছিল কিন্তু এরপরে একে আমি দেখতে পাচ্ছি। এ একদম গেল বাচ্চাটার ওইখানে যেখানে তার বাবা বসা, ওইখানে সে যে নিজে বসলো, তারপর নিজে উঠে দাঁড়ালো, এরপরে এমন ভাবে চলতে শুরু করলো, যেভাবে চলতে দেখার কারণেই সবাই বারবার বলে যে বাচ্চাকে হয়তো জিনে ধরেছে, কারণ বাচ্চা বারবার বলছে যে তার বাবাকে টেনে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আমার তখন তাকিয়ে দেখা ছাড়া তো কোনো উপায় নাই, আমি তাকিয়ে দেখছি, এবং এই পুরো ব্যাপারটা হতে দিলাম, কারণ আমার হাতে কিছু নেই। এই রুম থেকে সে যখন বেরিয়ে গেল, বাচ্চাটা তখন আবার শুয়ে পড়ল, বাচ্চা কিন্তু পজেস না, কিন্তু কেন জানি আমি কিছু ব্যাপার বুঝতে পারছিলাম তখনই, শুধু একটু নিজের সন্দেহটা দূর করার জন্য অপেক্ষা ছিলাম। বাচ্চাটা নিজের ঘরে, তখন ওর মা এলো, দাদি এলো, আর একজন দুজন আত্মীয় ছিল। তো তাদেরকে কি বললাম যে আমি আর কিছু সময় থাকব, আমার গলা একদম কেমন জানি করছে, এখন কথা বলতে কষ্ট হচ্ছে আমার। তো মনে হচ্ছে আমার গলাটা একদম শুকিয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে যে এই যে এখন গলা কেমন জানি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং তারপর আমি শেষ করি, তো ওনারা এলো না, ওনাদের মনে হলো যে মানে আমি থাকতে আবার সমস্যা দেখা দিল, মানে দেখার জন্য আসছে আর কি। আমি বললাম না, আমি আছি, আমি আরো কিছু সময় থাকবো, আপনি যান, আমি দেখছি, ব্যাপারটা অবজার্ভ করার চেষ্টা করছি। তো বাচ্চারা খেলছে নিজের মতো, ওনারা চলে যাবার পরে বাচ্চাটা খেলছে নিজের মতো, কিন্তু খেলাটা কি জানেন, নিজের হাতের সাথে ফিস ফিসিয়ে গুনগুনিয়ে কথা বলছে, শুধুমাত্র কিচ্ছু না কথা বলছে। ওই অবস্থায় আমি চোখ বন্ধ করে এখানে যে আছে তার সাথে কথা বলার চেষ্টা করলাম, আমার চোখ বন্ধ, আমার চোখ একদম বন্ধ। এই বন্ধ অবস্থায় আমি যা আমার চোখে দেখছি তা হলো কেবল অন্ধকার আর কোনো কিছু না। এই নিরেট অন্ধকারের ভেতরে প্রথমে এক দফা আলো পড়লো, কোন জায়গা থেকে আলোটা পড়লো আমি জানি না, এই আলোটা যখন পড়লো যার উপরে পড়লো সে একটা এন্টিটি, কোন এন্টিটি যাকে আমরা দেখছি এখন, ফ্ল্যাট ফেসের, চোখ রয়েছে, মুখ রয়েছে, নাক নাই, আলোটা তার উপরেই কেবল। এবং সে আমাকে সরাসরি জিজ্ঞেস করলো যে কি চাও তুমি, আমি বললাম যে ওর সাথে কেন, সে আমাকে বললো ওর সাথে না থাকবো তো কার সাথে থাকবো এখন, আমি যদি ওর সাথে না থাকি ওকে তো ইতিমধ্যে পাগল বানিয়ে দিয়ে দেওয়ার মতো সমস্ত কিছু তৈরি করে ফেলেছে ওর মা, আমি যদি ওকে একদমই ছেড়ে দেই ওকে পুরো দুনিয়া পাগল বানিয়ে রাখবে আর অবহেলা করবে, এই জন্য আমি ওর সাথে আছি, ও যা দেখে তা আমি ওকে দেখাই, কিন্তু ও যে ওর বাবাকে দেখে এটা কিন্তু একদম সত্যি, ও আশপাশে যাই করে সেটা আমি করি, কিন্তু ও যখন ওর বাবার কথা বলবে ওর বাবাকে কিন্তু ও আসলেই দেখে, এবং এই জন্য ও যাতে ওর বাবাকে না দেখে, ওর বাবাকে যাতে ও হাসতে না দেখে, এই জন্যই আমি আসি, আমি সেই সব কিছুকে ধুলোয় মিশিয়ে দিই, দেখাতে দিই না, এবং আমি ওকে এটাও দেখাই যে দেখো আমি তোমার বাবাকে টেনে নিয়ে যাচ্ছি, যাতে ও ধীরে 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 বুঝতে পারে ওর বাবার প্রতি ওর ফোকাস যাতে রাখা না লাগে, ওকে ফোকাস রাখতে হবে আমার উপরে, ওকে ফোকাস রাখতে হবে ওর নিজের উপরে। সবাই ওকে পাগল বানানোর চেষ্টা রয়েছে এই বয়সে, বিশেষ করে ওর নিজের মা, কারণ ওর চিন্তা ভাবনা অন্যরকম, ও এখনো সেটেল হবার চিন্তা করছে, ও এখনো এই মুহূর্তেও, তুমি জানো না, ও এখনো এই মুহূর্তেও আরেক জায়গায় বিয়ে বসার চিন্তা করছে, তুমি জানো। এই কথাটা সে তখন বলছিল যখন নখ কাটি না আমরা, নখ কাটার পর নখটাকে একটু ঘষি, ওই কাজ করতে করতে সে আমাকে তখন কথাগুলো বলছে, লাইটটা গিয়ে তার মাথার উপরে। তখন আমি বললাম যে পারপাসটা কি এখানে, সে বলল পারপাসটা একদম সহজা সোজা তোমার মতো, হ্যাঁ বলতে পারো যে এত দ্রুত এত তাড়াতাড়ি কি তাকে গাইডেন্স দেওয়া সম্ভব, কিন্তু তাকে যদি আমি এখন গাইডেন্স না দিই সামনে তার সামনে যে অবহেলাটা রয়েছে সেই অবহেলা থেকে তাকে কে বাঁচাবে, তার মা অবহেলা তো সেই করবে, তার দাদি, তার দাদির কাছে তো সে থাকবে না, সে তো থাকবে তার মায়ের কাছে, তার মা তাকে অবহেলা করবে, তুমি জানো না তার মার ব্যাপারে, আমি তার মাকে চিনি, আমি তার মাকে জানি, এবং তার মা তার বাবার জীবনটাকে একদম ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করেছে বিধায় সন্তান বারবার বলেছে না তোমাকে, যে তার বাবা সারাদিন চিন্তা করত। এক এক কাজ সে এই সন্তানের উপর করবে, বেশি সময় লাগবে না তার, কারণ তার মাথার ভিতরে এখনো ঘুরে ফিরে কিভাবে সে সেটেল হবে। এবং এই মুহূর্তে যেহেতু তার স্বামী মারা গিয়েছে, তার এখন নতুন স্বামীর দরকার। তার ধ্যান ধারণা সুবিধার নয়, তুমি জানো, সে আশ্রয় খোঁজে। সেই আশ্রয় সে যে আশ্রয় দিবে সেই ধ্যান ধারণা তার নেই, উল্টো সে নিজে আশ্রয় খোঁজে। তো ভালো হয় যে তুমি নিশ্চিত থাকবে, এখান থেকে যাও, যে গাইডেন্স তুমি পেয়েছো সেই গাইডেন্স সেও পাবে। তখন আমি বললাম যে দুনিয়ার সবার জন্য তার গাইডেন্স না, তাই না? গাইডেন্স তো সবার জন্য আসবে না কখনো, সে উত্তর দিলে এইভাবে, যার জন্য গাইডেন্স থাকার দরকার তাদের জন্য গাইডেন্স আসবে। এই যে আমি এখানে এই বাচ্চার জন্য, অন্য কেউ আসতেও পারত আবার অন্য কেউ নাও আসতে পারত, কিন্তু আমি এখানে। তো কথাটা ওইখানেই শেষ, ফাদাররা কথা সামনে আগা নাই। তা আমি ওনাদেরকে বললাম যে বাচ্চার কিছু সমস্যা আছে, কিন্তু সমস্যাগুলো ধীরে 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 কমে আসবে, ভয় পাবেন না। যা এখন দেখছেন বা যে যত কিছু অনুভব করছেন এগুলো আরো কিছুটা দিন থাকবে, আস্তে আস্তে কমে আসবে। যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটি আমি তখন মানে সেই মহিলাকে উদ্দেশ্য করে বললাম যে অ্যাক্টিভিটি আপনার নজরে পড়ে এটা একবার কেটে যাবে যদি আপনি নিজে একটু স্থির হতে পারেন। আপনি যদি একটু স্থির হয়ে যান তাহলে ওই এই অ্যাক্টিভিটিগুলো দেখবেন যে ধীরে ধীরে কমে আসবে। আর এখানে কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো আমি ক্লিয়ারলি বলতে পারবো না, কিন্তু বাচ্চা ঠিক হয়ে যাবে, আপনিও ঠিক হয়ে যাবেন, শুধুমাত্র সবরের প্রয়োজন। আমি কিন্তু মহিলাকে আসল কথা বলিনি, মহিলা যদি এখন শুনে বুঝবে। অবশ্য অনেক বছর চলে গেছে, আমার অবশ্যই বড় হয়ে গেছে এখন, যদি বেঁচে থাকে আর কি। তো এই ঘটনাটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। এখন জিজ্ঞেস করতে পারেন যে ওই একটা বাচ্চার জন্য গাইডেন্স, বাকি দুনিয়া আরো অন্য মানুষের জন্য কি গাইডেন্স নাই? হ্যাঁ, গাইডেন্স আসে, এইভাবে গাইডেন্স দেওয়ার মতো লোক আসে। এবং এরা কারা, এটা উপলব্ধি করে নিয়েন, এরাও সব জিনিস, কোনো অন্য কোনো কিছু না। এরা গাইড করে মানুষকে, চেষ্টা করে বোঝানোর চেষ্টা করে, রাস্তা রাখার চেষ্টা করে। এখন সময় হয় কি আসলে ধীরে 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 যখন বড় হই আমরা, নফস ভারী হতে থাকে রোহের উপরে, এবং সেই ক্ষমতা সমস্ত কিছু আমরা হারিয়ে ফেলি। দেখেছেন যে কথা বলতে বলতে গলা খারাপ হয়ে গেল। তো এই ছিল ঘটনা। এবং আমি মানে গলাটার সমস্যার কারণে পুরো পর্বে আজকে ঘটনা বলতে পারছি না। তো এখন এখন দুটি ঘটনা শুনবেন আপনারা, আশা করি আপনারা বুঝবেন। আর এই ঘটনাটা কেবল উপলব্ধি করার মতো, বোঝা একটু কঠিন কিন্তু উপলব্ধি করতে পারবেন, উপলব্ধি অবশ্যই হবে। চলে যাচ্ছি পরের ঘটনায়।
মায়াবাই ভৌতিকতার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আশা করছি যে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি সংগ্রহ করা হয়েছে একজন স্কুল মাস্টারের কাছ থেকে। তো ওনাদের বাড়ি সিলেট জৈন্তাপুরে এবং ঘটনাটি জৈন্তাপুরেরই ঘটনা, জৈন্তাপুরের একটি রাজবাড়ি রিলেটেড ঘটনা। তো তিনি যেটা লিখে পাঠিয়েছেন একটা পরিবারের সাথে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনার কারণে তাদের পরিবার কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল, তো ওই মূল ঘটনাটি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো যাই হোক, কথা না বাড়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। 2015 সালের মাঝামাঝি সময়ে তাদের এলাকায় একজন ব্যক্তি ছিল, তিনি স্কুলে মাস্টারি করতেন। তো ওনার নাম ছিল সুলতান মিয়া। তো সুলতান মিয়া স্কুলের অঙ্ক টিচার ছিলেন, তাদেরই জৈন্তাপুরের একটা প্রাইমারি স্কুলের তিনি অঙ্ক টিচার ছিলেন। তো ওনার কাছে বেশ কিছু স্টুডেন্ট ওনার বাসায় গিয়ে পড়াশোনা করত, প্রাইভেট পড়ত, এবং তিনিও মাঝে মাঝে ওনার যে স্কুলের কিছু স্টুডেন্ট আছে তাদের মা বাবাদের অনুরোধে তিনি তাদের বাড়িতে গিয়েও পড়াতেন। তো সেই সূত্রে সুলতান মিয়াকে দিনে রাতে সব সময় টহল বাইরে বের হতে হতো, অর্থাৎ তিনি বেশিরভাগ সময় সন্ধ্যার পরেই প্রাইভেট পড়াতেন। তো দেখা যেত কি, মাগরিবের পর থেকে শুরু করলে তিন চারটা প্রাইভেট শেষ করতে করতে প্রায় নয়টা দশটা বেজে যেত। তো এমনটা সময়ে তিনি বাড়িতে ফিরে আসতেন, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যেতেন, তো পরদিন সকালে আবার স্কুল। তো এভাবেই তাদের পরিবারের সকল সদস্যদের ভরণ পোষণের দায়িত্ব তিনি একাই পালন করতেন, যেহেতু ওনার পরিবারে ওনার স্ত্রী এবং ওনার দুই সন্তান আছেন। দুই সন্তান ছোট, ক্লাস থ্রিতে একজন পড়ত এবং ক্লাস ফাইভে একজন পড়ত, এবং সুলতান মিয়া যে স্কুলে টিচারি করতেন সেই স্কুলেই তার দুই সন্তান লেখাপড়া করত। একদিন এক স্টুডেন্টের বাসায় সুলতান মিয়ার দাওয়াত পড়ে, তো ওই যে স্টুডেন্টের বাসায় সুলতান মিয়ার দাওয়াত পড়ে ওই বাসাতে, অর্থাৎ ওই বাসার যে স্টুডেন্ট ওনাকে তিনি সর্বশেষ, অর্থাৎ রাতের বেলা নয়টার সময় তিনি পড়ানো শুরু করতেন এবং দশটা সাড়ে দশটার দিকেই পড়ানো শেষ করতেন স্টুডেন্ট। তো যেহেতু ওরা দাওয়াত দিয়েছে সেহেতু তো রাতের খাবার খাওয়ানোর জন্য তাদেরকে দাওয়াত দেওয়া হয়। তো তিনি করলেন কি, ওনার যে ছোট ছেলে ক্লাস থ্রিতে যেটা পড়ে, তো চিন্তা করলেন যে ওনার ছোট ছেলেকে নিয়ে যাবেন সে দাওয়াতে। তো রীতিমতো তিনি ওনার ছেলেকে নিয়ে ওখানে যান। তো রাতের খাবার দাবার শেষ করে, দাওয়াত শেষ করে তো ছেলেকে নিয়ে তিনি বাড়ির দিকে ফিরছিলেন। তো ওনার একটা বাইসাইকেল ছিল বেশ পুরনো আমলের। তো দুজন যে ছেলে আছে ওনার, ছেলেদের জন্মের আগেই তিনি এই বাইসাইকেলটা কিনেছিলেন। তো সেই বাইসাইকেল দিয়ে তিনি স্কুলে যাতায়াত করতেন ওনার বাড়ি থেকে। তো ওই ওনার স্টুডেন্টের বাড়ি থেকে দাওয়াত খেয়ে তিনি ওনার ছোট ছেলেকে পিছনে বসিয়ে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে আসছিলেন। তো একদম রাস্তা নিরিবিলি, কারণ গ্রামের ভেতরের এলাকা, তো একদম নিরিবিলি রাস্তাঘাট, একটা গাড়ি মানুষ কিছুই নেই। তো ধীরে ধীরে তিনি চালিয়ে আসছেন সাইকেলটা। তো একটা সময় তিনি খেয়াল করলেন যে তিনি দেখছিলেন, অর্থাৎ ওনার হাতে তো টর্চ লাইট ছিল, অর্থাৎ বাম হাতে তিনি টর্চ লাইটটা ধরে রেখেছিলেন। একটা বাইসাইকেলে তো দুইটা হ্যান্ডেল, হ্যান্ডেলের মধ্যে তিনি বাম হাতে একটা হ্যান্ডেল ধরে আবার লাইটও ধরে রেখেছিলেন। তো এমতো অবস্থায় তিনি লাইটের আলোয় যতদূর পর্যন্ত দেখা যাচ্ছিল, তো তিনি দেখতে পাচ্ছিলেন যে সামনে একটা সাদা কাপড় পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। তিনি এটা খুবই স্পষ্টভাবে দেখেন। তো এই জিনিসটা দেখে তিনি ভাবলেন হয়তো কেউ হয়তো হাঁটছে বা কেউ এখান দিয়ে যাচ্ছে, কারণ দেখতে অনেকটা পাঞ্জাবি পরা মানুষের মতোই লাগছিল। তো তিনি যত কাছে এগোচ্ছেন, মানে ওনার মনে হচ্ছিল মানে তিনি ওই পাঞ্জাবি পরা যে লোকটাকে তিনি দেখছিলেন সাদা কাপড়ে, ওই লোকটার কাছাকাছি তিনি যেতে পারছেন না। মানে তিনি তো সাইকেল চালিয়ে আগাচ্ছেন সামনের দিকে, কিন্তু তিনি যত সামনের দিকে আগাচ্ছেন মনে হচ্ছিল ওই সাদা পরা লোকটাও আরো সামনের দিকে আগাচ্ছে। মানে তিনি কোনোভাবে ওই লোকটাকে ক্রস করতে পারছিলেন না, এমনকি খুবই কাছাকাছি পর্যন্ত তিনি পৌঁছাতে পারছিলেন না। তো এমত অবস্থায় যখন তিনি বেশ মিনিট পাঁচেক এই জিনিসটা খেয়াল করেন, তিনি পাঁচ মিনিট ধরে গাড়ি চালাচ্ছেন কিন্তু তিনি কোনোভাবেই ওই লোকটার কাছাকাছি পৌঁছাতে পারছেন না, কিন্তু দেখে যেটা মনে হচ্ছিল যে মাত্র কয়েক সেকেন্ড সাইকেল চালালেই তিনি ওই লোকটাকে ক্রস করতে পারবেন। তো এই জিনিসটা যখন তিনি দেখেন তখন তিনি বুঝে যান যে প্যারানর্মাল সমস্যা হয়তো ঘটতে চলেছে বা কোনো খারাপ জেনে খপ্পরে তিনি পড়েছেন। তো তিনি মনে মনে ধোয়া দুরুদ সবকিছু পড়তে থাকেন। তো একটা পর্যায়ে তিনি দেখেন যে ওই যে সাদা কাপড় পরে যে লোকটা হঠাৎ করে রাস্তার এপাশ থেকে ওপাশে ক্রস করে ফেলল, রাস্তার এপাশ থেকে ওপাশে ক্রস করে সে ওই যে গাছপালা ঘেরা জঙ্গল ছিল রাস্তার পাশে, ওই জঙ্গলের ভিতর মিলিয়ে গেল। তো এই জিনিসটা দেখার পরে তিনি আরো জোরে জোরে দোয়া দুরুদ পড়ে পড়ে তিনি ছেলেকে বলেন যে ভয়, তুমি কিছু দেখছো বাবা? তো ছোট ছেলে বলে, হ্যাঁ আমি তো দেখলাম একজন সাদা কাপড় পরা কেউ একজন হাঁটতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি ওদিকে তাকিও না, তুমি চুপচাপ বসে থাকো, আমাকে জোরে ধরে তুমি বসে থাকো। তারপর সুলতান মিয়া ওই তার ছেলেকে নিয়ে সাইকেল চালিয়ে দ্রুত যত দ্রুত পারেন তিনি বাড়িতে চলে আসেন। তো বাড়িতে এসে তিনি বলেন যে ছোট ছেলেকে যেন গোসল করিয়ে দেন, তার স্ত্রীকে তিনি বলে দেন। তো তারপর সুলতান মিয়ার কথা অনুযায়ী তার স্ত্রী তার ছেলেকে গোসল করিয়ে দেয়, তারপর তারা ঘুমিয়ে পড়ে। তো পরের দিন সকালে সুলতান মিয়া এই জিনিসটা নিয়ে ভাবছিলেন যে তিনি কি দেখেছেন। আসলে কি তিনি যে জিনিসটা দেখেছেন সেটা কি তিনি বাস্তবে দেখেছেন কিনা না, ওনার মনের ভুল ছিল, আসলে তিনি এই ব্যাপারটা বুঝতে পারছিলেন না। তো এইসব এই ঘটনাটা ঘটার পর সুলতান মিয়া, ওনার এক পরিচিত বন্ধু আছেন, উনি ওনার যে পরিচিত বন্ধু তিনি অন্য একটা হাই স্কুলের ইসলাম ধর্ম শিক্ষার টিচার। তো যেহেতু তিনি মাদ্রাসা থেকে লেখাপড়া করেছেন, তো সুলতান মিয়া চিন্তা করলেন যে ওনার সেই বন্ধুর সাথে তিনি এই বিষয়টা শেয়ার করবেন এবং জানতে চাইবেন যে আসলে জিনিসটা কি হয়েছিল। তো সুলতান মিয়া সরাসরি ওনার এই বন্ধুকে কল দেন এবং ওই বন্ধুর সাথে সুলতান মিয়া সরাসরি দেখা করেন। তো দেখা করার পর ওই বন্ধুর সাথে তিনি গতকাল রাতে ঘটে যাওয়া যে ব্যাপারটা তিনি সবকিছু বললেন। বলার পর ওই বন্ধু বলছিলেন যে দেখো যে রাস্তার মাঝে মধ্যে এরকম হয়, কারণ রাত্রেবেলা তো তাদের চলাচল বেড়ে যায়, তারা নির্জন রাস্তা দিয়ে চলাচল করে, হয়তো এরকম কিছু হয়তো দেখেছ। থাক, এগুলো নিয়ে যেন বেশি মাথা না ঘামায় এবং বেশি চিন্তা ভাবনা যেন না করে, সুলতান মিয়ার বন্ধু ওনাকে সেটা ভালোভাবেই বুঝিয়ে দেন। ঠিক এক সপ্তাহ পরের একটা ঘটনা, সুলতান মিয়া বিশেষ একটা কাজে, তার স্কুলের কাজে একটু শহরের দিকে গিয়েছিলেন। তো শহর থেকে ফিরতে ফিরতে বেশ অনেকটা রাত হয়ে যায় এবং যেটা তিনি দেখেন যে ঘড়ির সময় ওনার শহর থেকে যখন উনি জৈন্তাপুরে পৌঁছান তো তখন বাজে রাত প্রায় 11:30। তো কোনো গাড়ি নেই, তিনি মেইন রোড দিয়ে এসেছেন, সেখানে গাড়ি চলাচল ছিল, কিন্তু মেইন রোড থেকে তিনি যে ভেতরের দিকে ঢুকবেন, ওনার বাড়িতে যাবেন, তো ওইখানে যাওয়ার মতো কোনো গাড়ি তিনি পাচ্ছিলেন না। তো অনেকক্ষণ ওয়েট করার পরও তিনি কোনো রিক্সা বা এরকম কোনো ছোটখাটো সিএনজিও তিনি পাচ্ছিলেন না। তো একটা পর্যায়ে তিনি ধরে নিলেন যে একটু ভালো করে হাঁটলে হয়তো 30-40 মিনিটের ভেতরে তিনি পৌঁছে যাবেন সেখানে। তো তিনি হাঁটা শুরু করলেন, বেশ অনেকটা জায়গা তিনি পেরিয়ে এসেছেন হাতে ওনার টর্চ লাইট। তো একটা সময় উনি খেয়াল করলেন যে রিক্সা চালিয়ে আসলে যেরকম একটা শব্দ হয়, এরকম শব্দ তিনি শুনছিলেন পেছন থেকে। তো তিনি ঘুরে তাকান পেছনের দিকে, তো পেছনের দিকে যখন তিনি ঘুরে তাকান তখন দেখেন যে একটা রিক্সা ওনার দিকে আসতেছে। তো উনি সাথে সাথে হাত বাড়িয়ে ইশারা দিয়ে বলেন থামার জন্য। তো ওই রিক্সাওয়ালা থামে, থামার পর সুলতান মিয়া ওই রিক্সাওয়ালাকে বলে যে আমার বাড়ি তো উমুক জায়গায়, ওখানে যদি আপনি একটু নামিয়ে দিয়ে আসেন ভাড়া আপনাকে বেশি বাড়িয়ে দিব। ওই রিক্সাওয়ালাও রাজি হয়ে যায় এবং তখন সুলতান মিয়া ওই রিক্সায় চেপে বসে। তো রিক্সা চালক সুলতান মিয়াকে নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিল। তো একটা সময় যখন তারা বেশ অনেকটা পথ পেরিয়ে এসেছে, অর্থাৎ রিক্সা দিয়ে ওই জায়গা থেকে সুলতান মিয়ার বাড়িতে আসতে বেশি হলে 10-12 মিনিটের মতো সময় লাগবে, এর বেশি সময় লাগার কথা না। তো অলরেডি 5 মিনিটের রাস্তা তারা পেরিয়ে এসেছেন। তো রাস্তার মাঝখানে একটা কালভার্ট পড়ে এবং কালভার্টটা ছিল এরকম, মানে ওই সময় তো আর এত উন্নত কিছু ছিল না, তো এটা কাঠের একটা কালভার্ট ছিল, বেশ একটা লম্বা না, মিডিয়াম সাইজের কাঠ দিয়ে বানানো একটা কালভার্ট। ওই কালভার্টের উপর যখন তারা উঠে তখন তারা দেখতে পায় যে কালভার্ট পেরিয়ে একটু সামনে একটা লোক দাঁড়িয়ে আছে এবং লোকের সাথে একটা খাটিয়া রাখা, অর্থাৎ কাঠের খাটিয়া যে আগে ব্যবহার করা হতো বা এখনো ব্যবহার করা হয়, ওই কাঠের খাটিয়ার মধ্যে সাদা কাফনে মোড়ানো একটা লাশ রাখা এবং ওই লাশের সাথেই একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং ওর পরনেও সাদা পাঞ্জাবি পায়জামার মতো একটা কিছু। তো এই জিনিসটা দেখার পরে তো তারা ওনার যে রিক্সাওয়ালা ছিল এবং সুলতান মিয়া, তারা দুজনেই জিনিসটা দেখেছে। তো সুলতান মিয়া আবার রিক্সাওয়ালাকে বলেন যে তা কে এত রাতে এখানে একা দাঁড়িয়ে আছে লাশ নিয়ে, কোথায় যাবে বা কি, জিজ্ঞাসা করেন। তো রিক্সাওয়ালা ইচ্ছা করে জিজ্ঞাসা করার আগেই ওই যে খাটিয়ার পাশে যে লোকটা দাঁড়িয়ে ছিল ওই লোকটাই রিক্সাওয়ালাকে মানে হাত দিয়ে ইশারা করে থামার জন্য। তো রিক্সাওয়ালা ওখানে থামে, থামার পর যে ব্যক্তিটা লাশের পাশে দাঁড়িয়ে ছিল সাদা পায়জামা পাঞ্জাবি পরা, ওই ব্যক্তিটা রিক্সাওয়ালাকে বলে যে দেখেন এত রাতে আমি লাশটা নিয়ে অমুক কবরস্থানে যাব, আমি তো গাড়ি পাচ্ছি না, একটু যদি আপনারা সাহায্য করেন এই লাশটাকে আমি কবরস্থান পর্যন্ত নিয়ে যেতে পারবো। তো এই কথা বলার পর সুলতান মিয়া আবার ওই লোকটাকে জিজ্ঞেস করে যে আপনি এত রাতে একা এইভাবে লাশ নিয়ে কেন রাস্তা দাঁড়িয়েছেন, আর লাশের সাথে কি কেউ নেই? ওই লোকটা না তখন কোনো জবাব দেয় না, শুধু এই কথাটাই বলে যে আপনারা এত প্রশ্ন আমাকে করবেন না, আমাকে ওই কবরস্থানে পৌঁছে দিতে পারলে ভালো হবে। একটা পর্যায়ে সুলতান মিয়া রিক্সা থেকে নামেন, ওই রিক্সাওয়ালাটাও রিক্সা রাস্তার পাশে দাঁড় করিয়ে ওখানে নেমে পড়ে। ওই রিক্সাওয়ালাটা যেখানে খাটিয়াটা রাখা ছিল ওই খাটিয়া থেকে একটু চার পাঁচ হাত সামনে নিয়ে তিনি রিক্সাটা রেখেছিলেন। রিক্সাটা রেখে তিনি পেছনের দিকে হেঁটে সুলতান মিয়াকে সহ ওই খাটিয়ার পাশে এসে দাঁড়ান। তো যখন কথোপকথন হচ্ছিল ওই সাদা পাঞ্জাবি পরা লোকটার সাথে, তখন হঠাৎ করেই একটা আওয়াজ হলো, বেশ জোরালো একটা আওয়াজ হলো, এবং তারা পেছনের দিকে তাকিয়ে দেখে যে রিক্সাটা উল্টে গিয়েছে। অর্থাৎ রিক্সাটা তো সোজাভাবে সোজা অবস্থাতে রাখা ছিল রাস্তার উপর, মানে এমন একটা অবস্থা যে কেউ যদি রিক্সাটাকে ধরে উল্টে ফেলে এরকম একটা শব্দ, এবং তারা পেছনের দিকে তাকিয়ে জিনিসটা দেখতে পায় যে ওই রিক্সাটা উল্টিয়ে রাখা হয়েছে ওই রাস্তার পাশে উল্টানো অবস্থায়। তো এই জিনিসটা দেখে ড্রাইভার, রিক্সাওয়ালা এবং সুলতান মিয়া তাড়াহুড়ো করে ওই রিক্সার কাছে যান। গিয়ে তারা তো অবাক যে কিভাবে এই রিক্সাটা উল্টে গেল। তো তারপর সুলতান মিয়া আর ওই রিক্সা চালক রিক্সাটাকে ধরাধরি করে আবার সোজা করেন। সোজা করার পর তারা যখন আবার ওই খাটিয়াটার দিকে তাকিয়ে দেখেন, তখন দেখেন যে খাটিয়ার মধ্যে যে লাশটা ছিল ওইটাও নাই, এবং লাশের পাশে যে পাঞ্জাবি পরা লোকটা ছিল ওইটাও, মানে দুজনেই গায়েব, টোটালি ভ্যানিশ, দুজনের মধ্যে কেউ এখানে নাই। এটা তো দেখে তারা অবাক, একটা লাশ কিভাবে গায়েব হয়ে গেল একটা লোক সহ, ওই লোকটা কি এই কম সময়ের মধ্যে এত দ্রুত কিভাবে এই লাশটাকে কোথায় নিয়ে গেল সে, মানে তারা দুজনেই বেশ ভয় পেয়ে যায় এই জিনিসটা দেখে। শুধু খাটিয়াটা রাখা, কাঠের খাটিয়াটা রাস্তার পাশে রাখা, কিন্তু ওরা দুজনেই ভ্যানিশ, এই জিনিসটা দেখে তো বেশ ভয় পেয়ে যান তারা। তখন রিক্সাওয়ালা সুলতান মিয়াকে বলেন যে তাড়াতাড়ি উঠে বসুন, এই জায়গাটা ভালো না, আমরা এখান থেকে চলে যাই, খুব ভয় করতেছে। তো তারপর সুলতান মিয়াও জিনিসটা বুঝতে পারে এবং তিনি ভয় পাচ্ছিলেন বেশ। তো তখন তিনি রিক্সা উঠে বসেন এবং রিক্সা চালক সুলতান মিয়াকে নিয়ে তাড়াতাড়ি তাদের সেই গন্তব্যে পৌঁছে যান। ওই রিক্সাওয়ালার বাড়িও বেশ একটা দূরে ছিল না। তো সুলতান মিয়া ওনার বাড়িতে নামার পর জিজ্ঞাসা করছিলেন যে আপনি কি যেতে ভয় পাবেন কিনা। তো রিক্সাওয়ালা বলে যে না, ভয় পাবো না, আমার বাড়ির সামনে আমি চলে যেতে পারবো। তারপর সুলতান মিয়া ওনাকে ভাড়া বাড়িয়ে দিয়েছেন, দিয়ে তিনি বিদায় করে দেন রিক্সাওয়ালাকে। তো সুলতান মিয়া চিন্তা করছিলেন যে এই এক সপ্তাহের ভেতরে এরকম দুইটা অস্বাভাবিক জিনিস তিনি দেখেছেন, তো এইসব বিষয়ে তিনি আগে কখনো ওনার সাথে তো ঘটেনি, উনি আগে কখনো ফেস করেননি। তো উনি আবারও ওনার বন্ধুর সাথে এইসব বিষয়ে কথাবার্তা বলেন। বলার পরে বন্ধু বলে যে আমার তো মনে হচ্ছে অন্য কোনো সমস্যা, তবে তুই এক কাজ কর, তুই ভালো কোনো হুজুর দেখা, হুজুর দেখিয়ে তো ওনার সাথে পরামর্শ কর কি করা যেতে পারে। তো তারপর ওনার যে বন্ধু, সেই বন্ধুর কাছ থেকে সুলতান মিয়া ঠিকানা নেয়। ওই হুজুর ছিলেন একজন মাদ্রাসার প্রিন্সিপাল। তো ওই মাদ্রাসার প্রিন্সিপালের কাছে তিনি যান সময় করে যাওয়ার পর তিনি ওই প্রিন্সিপালের সাথে দেখা করেন। দেখা করার পর ওই যে মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি বলেন সুলতান মিয়াকে যে দেখেন এইসব সমস্যার বিভিন্ন কারণ থাকতে পারে, এভাবে তো হুট করে ঘটনা শুনেও কিছু বলা যাচ্ছে না, হয়তো আপনার ওখানে বাড়িতে যেতে হবে, বিষয়টা কি সেগুলো দেখতে হবে। আমার তো, আপনি তো জানেন যে আমার তেমন একটা সময় নেই, আমি একটা মাদ্রাসার প্রিন্সিপাল। তো ওই মাদ্রাসার হুজুর তিনি সুলতান মিয়াকে অন্য একজন হুজুরের নাম্বার দিয়ে দেন এবং বলেন যে ওই হুজুরের সাথে দেখা করে তিনি যেন প্রিন্সিপালের কথা বলে কাজটা করান। তো সুলতান মিয়া কি করবেন, তিনি প্রিন্সিপালের দেয়া সেই নাম্বার অনুযায়ী কল করে তিনি সে হুজুরের কাছে যান। ওই হুজুরের সাথে সাক্ষাৎ করার পর ওই হুজুর সাধারণভাবে কিছু পানি পড়া দিয়ে দেন এবং কিছু তাবিজ দিয়ে দেন। তো বলেন যে তাবিজগুলো আপনার ঘরের ভেতরে খাটের তুষুকের নিচে রেখে দেবেন, আর পানি পড়াগুলো নিয়মিত আপনি খাবেন এবং আপনার পরিবারের সদস্যদের সবাইকে খাওয়াবেন। এই কথা বলে হুজুর সুলতান মিয়াকে বিদায় করে দেন। তো সুলতান মিয়া হুজুরের দেয়া পানি পড়া এবং তাবিজ নিয়ে সরাসরি বাড়িতে চলে আসেন এবং হুজুরের কথা মতো হুজুরের দেয়া তাবিজগুলো তিনি ওনার খাটের তুষুকের নিচে রেখে দেন। তো তারপর পরবর্তীতে হুজুরের দেয়া যে পানি পড়াটা ছিল সেটা তিনি নিয়মিত খেতেন, পান করতেন, এবং ওনার সন্তান এবং ওনার ওয়াইফদেরকেও পানি পড়াটা দিতেন। তো এভাবে এক সপ্তাহ দুই সপ্তাহ কেটে যায়। এরই মধ্যে আর কিছু সমস্যা হয় না। কিন্তু দুই সপ্তাহ পর একদিন রাতের বেলা ওনার হঠাৎ করে ঘুম ভেঙে যায় সুলতান মিয়ার। তো তিনি যখন ঘুম থেকে ওঠেন মোবাইলে দেখেন যে সময় প্রায় রাত 3:30 বাজে। তো ওনার খুব প্রস্রাবের বেগ পাচ্ছিল। তো এমনটা সময় ওনাদের বাড়িটা তো গ্রাম্য এলাকায় এবং ওই সময়ে বেশিরভাগ গ্রাম্য এলাকার বাড়িঘরের টয়লেট থাকতো মেইন বাড়ি থেকে একটু দূরে থাকতো টয়লেট, এটা স্বাভাবিকভাবেই গ্রামাঞ্চলে বেশিরভাগ বাড়িতে এই জিনিসটা দেখা যেত। তো ওই একই নিয়মে সুলতান মিয়ার বাড়িরও ওই একই অবস্থা ছিল। তো টয়লেটটা ছিল ওনাদের মেইন বাড়ি থেকে একটু ভিতরে একটু দূরে। তো টয়লেটটা যেদিকে ছিল সেটা ছিল একদম বাড়িটা তো জমিন থেকে বেশ অনেকটা উঁচু ছিল, আর ওই টয়লেটটা ছিল একদম উঁচু জায়গাটার একদম শেষ প্রান্তে, অর্থাৎ একদম টয়লেটের পরের যে জায়গাটা এক দুই হাত পরেই একদম নিচু জমিন, ওইখানে আর কোনো মাটি নেই। তো ওই অবস্থায় ছিল ওই টয়লেটটা। তো তিনি হাতে টর্চ লাইট নিয়ে সুলতান মিয়া ওই টয়লেটে যান এবং তিনি টয়লেট শেষ করে তিনি বাহিরে যখন বের হয়ে আসেন তখন ওনার মনে হচ্ছিল ওনাদের টয়লেটের পেছন দিকে যে জমিন আছে না, ওনার কেন যেন মনে হচ্ছিল যে জমিনে কেউ হাঁটাহাঁটি করছে। অর্থাৎ ওই সময়টাতে তো বৃষ্টি ছিল, বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে ওই জমিতে অল্প একটু পানি জমেছিল। তো ওই অল্প পানিতে কেউ হাঁটাহাঁটি করলে যেরকম একটা শব্দ শোনা যায় এরকম শব্দ তিনি শুনতে পান। তো এই শব্দটা শুনে তিনি সাথে সাথে ওইদিকে টর্চ লাইটটা ধরেন, তাক করেন এবং তিনি দেখেন যে না কিছুই নেই। এবং তিনি যেটা শব্দটা তিনি কিন্তু অনবরত শুনছিলেন, কিন্তু টর্চ লাইট দিয়ে যখন ওদিকে ফোকাস করেন তিনি আসলে কিছু দেখতে পাচ্ছিলেন না, একদম খালি খালি জমিন, শুধু পানি দেখা যাচ্ছিল, পানির মধ্যে ওনার লাইটটা রিফ্লেকশন করছিল। তো হঠাৎ করেই ওনার বাড়ির পাশে তো ওই বাড়ির শেষ অংশে তো গাছ ছিল, তো উনি যেটা শুনতে পেলেন যে একটা গাছের ডাল ভেঙে পড়ার মতো একটা শব্দ হচ্ছিল। অর্থাৎ আমরা গাছের ডাল যদি কেউ খুব জোরে টান দিয়ে ভেঙে ফেলে যেরকম একটা শব্দ হয় না, তা আবার বড় ডাল, অনেক মোটা ডাল, তো কড়ি গাছ ছিল, তো কড়ি গাছের একটা মোটা ডাল ভেঙে পড়ার শব্দ তিনি শুনতে পান এবং কয়েক মুহূর্তের মধ্যে ওই ডালটা উনার বাম পাশের কাঁধের উপরে পড়ে, পড়াতে উনি ওই ডালটার নিচে চাপা পড়েন, যে কারণে উনার হাড়ের ওর হাতের যে বাম হাতের যে হাড় আছে জয়েন্টের, ওই জয়েন্টের হাট ফেটে যায়। তো ওই মুহূর্তে যখন একটা ডাল ওনার বাম হাতের উপর, বাম হাতের কাঁধের উপর যেটা পড়ে এবং তিনি ওটা নিচে পড়ে যান এবং সাথে সাথে তিনি যে জিনিসটা দেখেন, তো তিনি মাটিতে পড়ে তো উপরের দিকে তাকিয়ে আছেন এবং উপরের দিকে তাকাতে তখন অবস্থায় তিনি দেখতে পাচ্ছিলেন একটা মানবাকৃতির মতো একটা অবয়ব, মানে ওর শরীর আলোকে মানে আলোর দ্বারা ঝলঝল করছে, মানে কারো শরীরে যদি লাইট লাগানো হয় হ্যাঁ এবং তার শরীর যেভাবে ঝলঝল করবে না, এরকম ভাবে মনে হচ্ছিল একটা মানবাকৃতির মতো একটা অবয়ব এবং তার শরীর উজ্জ্বল, তার শরীর থেকে আলো ঝলকাচ্ছে, এই জিনিসটা তিনি দেখছেন উপরের দিকে তাকিয়ে। এবং জিনিসটার সাইজ অনেকটা বড়, একটা সাধারণ মানুষ কতটুকু লম্বা হবে, 6 ফুট 7 ফুট 7.5 ফুট এরকমই তো হবে, এর থেকে তো লম্বা হবে না। বাট উনি যেটা আন্দাজ করতে পারেন লোকটা 9 ফুটেরও বেশি লম্বা, 9-10 ফুট হবে এরকম, ওই গাছের একদম উঁচু মাথায় সেই অবয়বটা বসে আছে এবং ওর শরীর থেকে আলো ছলকাচ্ছে। একটা পর্যায়ে ওই অবয়বটা তার দিকে তাকায় এবং তিনি সেই জিনিসটা দেখতে পান, লাল টকটক চোখ এবং চোখের ভিতরে যে লাল আলোটা সেটাও জ্বলজ্বল করছে। এই জিনিসটা দেখা মাত্রই তিনি বুঝে যান ব্যাপারটা এবং তিনি জুড়ে জুড়ে যত সুরা কালাম দোয়া দরুদ পড়েন তিনি জুড়ে জুড়ে পড়ছিলেন। তো এই দোয়া দরুদ যখন তিনি পড়েন তখন দেখা যায় অবয়বটা একটা গাছ থেকে লাভ দিয়ে আরেকটা গাছে যায়, অর্থাৎ এক গাছ থেকে লাভ দিয়ে আরেক গাছে যখন পড়ছিল ওই গাছের ডালপালাগুলো অনেক জোরে জোরে শব্দ করছিল, এই শব্দগুলো তিনি শুনছিলেন। তো ওই অবয়বটা তখন এক গাছ থেকে আরেক গাছ, এক গাছ থেকে আরেক গাছ এভাবে করতে করতে অবয়বটা অনেক দূরে চলে যায় এবং হঠাৎ করে গায়েব হয়ে যায়। এই জিনিসটা দেখেন, দেখার পর তিনি তো ওনার তো আর হুশ নাই, উনি কোনো রকমে ওনার দুই হাতের সম্পূর্ণ শক্তি দিয়ে উনি ডালটাকে ওনার উপর থেকে সরান এবং তিনি ব্যথায় কি করবেন তিনি বুঝতে পারছেন না, ওনার বাম হাতটা তিনি নাড়াতে পারছেন না, বাম হাতে তো শক্তি পাচ্ছেন না, তাও দুই হাত দিয়ে যতটুকু পারেন তিনি শক্তি দিয়ে ওনার শরীর থেকে ডালটাকে সরাতে পারেন। তারপর তিনি উঠে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি টর্চ লাইটটা ওখানে ফেলে রেখেই তিনি ঘরের ভেতর আসেন। এসে উনি ওনার ওয়াইফকে ডাক দিচ্ছিলেন। তো তারপর ওনার ওয়াইফ ঘুম থেকে জেগে উঠে দেখেন যে ওনার হাজব্যান্ডের অর্থাৎ সুলতান মেয়ের এই অবস্থা। তো তারপর ওনার ওয়াইফ ওনার সেবা যত্ন করেন এবং ওই হাতের অবস্থা, মানে ওই হাতে তখন তো আর তাৎক্ষণিকভাবে কিছু করার ছিল না, একটা মোটা কাপড়ে পানি ভিজিয়ে ওই হাতে তিনি বেঁচিয়ে দেন। তো পরের দিন সকালবেলা ওই ইয়াকে নিয়ে, সুলতান মিয়াকে নিয়ে ওনার স্ত্রী হাসপাতালে যান। সুলতান মিয়া কিন্তু ওনার স্ত্রীর সাথে এই ব্যাপারে কিছু শেয়ার করেনি। তিনি বলেন যে হঠাৎ করে একটা গাছের ডাল ওনার হাতের উপর ভেঙে পড়ে, এই কথাটাই তিনি জাস্ট বলেন, এর বেশি তিনি আর কিছু ওনার স্ত্রীকে বলেন না। তো ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার এক্স রে করার পর দেখা যায় যে ওনার হাতের যে জয়েন্টটা আছে, কাঁধ এবং হাতের যে জয়েন্ট, ওই জয়েন্টের একটা হাড় ফেটে গিয়েছে। তো তারপর ডাক্তার সেটা প্লাস্টার করে দেয় এবং তিনি বাড়িতে চলে আসেন। এই অবস্থার পর তিনি তো বুঝে যান যে না, খুব বিরাট বড় একটা সমস্যা অবশ্যই আছে, যে কারণে এই সমস্যাগুলো আমার সাথে ঘটছে। তো তিনি ওই হুজুরকে আবার ফোন দেন, যে হুজুরের কাছ থেকে তিনি পানি পরে এনেছিলেন এবং তাবি জেনেছিলেন, ওই হুজুরকে তিনি সাথে সাথে কল দেন। কল দেওয়ার পর ওই হুজুর যেটা জানায় যে ঠিক আছে, এই সমস্যাটা যেহেতু হয়েছে, তাহলে তিনি বলেন যে তিনি ওনার বাড়িতে আসতে চান। বাড়িতে এসে তিনি স্বচক্ষে বিষয়টা দেখে তারপর তিনি জানাবেন যে এর পরবর্তী স্টেপে কি করা যায়। ওই দিন বিকেলেই হুজুর সুলতান মিয়াদের বাড়িতে আসেন। বাড়িতে আসার পর তিনি বেশ অনেকক্ষণ যাবত নিজের মতো তিনি রিচুয়াল করেন এবং সবকিছু বোঝার চেষ্টা করেন। তো এক পর্যায়ে সবকিছু যখন তিনি শেষ করেন, জানতে পারেন এবং তিনি যে বিষয়টা সুলতান মিয়াকে বলেন সেটা ছিল যে ওনার পরিবারের উপর কেউ একজন মানে খুব খারাপভাবে ব্ল্যাক ম্যাজিক করেছে। তো সেই ব্ল্যাক ম্যাজিক করার কারণে একটা খারাপ জিনকে তারা এই বাড়িতে পাঠিয়েছে যেন তাদের পরিবারে ক্ষতি করা হয়। তবে তিনি হুজুর জানতে পারেন না আসলে ব্ল্যাক ম্যাজিকটা কে করেছে, জাদুটা কে করেছে, তিনি এই বিষয়টা জানতে পারেননি। তো তিনি সুলতান মিয়াকে বলেন যে আপনার কি কারো সন্দেহ হয় কিনা, কাউকে আপনার সন্দেহ হয় কিনা যে আপনার শত্রু বা আপনার অন্য কিছু আপনার ক্ষতি করতে চায়। তো সুলতান মিয়া বলেন যে না, ওনার তো আর কোনো এরকম শত্রু নেই ওনার জানা মতে, বা তিনি কাউকে সন্দেহ করতে পারছেন না যে কে এরকম কাজ করবে। ওই খারাপ জিনকে আহ্বান করা হয়েছে সেখানে যেন সে আপনার পরিবারের ক্ষতি করা হয়, এই জিনিসটা বারবার ওই হুজুর সুলতান মিয়াকে বলছিলেন। তো তারপর হুজুর বলেন যে ঠিক আছে, আমি আজ থেকেই রিচুয়াল শুরু করছি এবং প্রতিদিন এখানে রিচুয়াল করতে হবে যেন আপনাদের সমস্যাটা সমাধান হয়। তো হুজুর ওনার টুকটাক কিছু কাজকর্ম করে তিনি চলে যান। চলে যাওয়ার পর ওই দিন রাতের বেলা সুলতান মিয়া ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে জেগে ওঠেন এবং মানে রুমের লাইট তো অফ ছিল, পুরো রুম অন্ধকার। তবে উনি যে বিষয়টা খেয়াল করছিলেন যে ওনার রুমের ভেতরে খাট বাদে তো অন্যান্য আসবাবপত্র আছে, এর মাঝখানেও বেশ কিছুটা ফাঁকা জায়গা আছে। তো ওনার মনে হচ্ছিল ওনার রুমের ওই ফাঁকা জায়গাগুলোতে কারা যেন হেঁটে বেড়াচ্ছে। উনি খুব স্পষ্টভাবে অনুভব করতে পারছিলেন এবং রুমের ভেতরে কেউ হাঁটাচলা করলে তার পায়ের একটা আওয়াজ তো থাকবে না, সেই আওয়াজটা পর্যন্ত তিনি পাচ্ছিলেন খুবই স্পষ্টভাবে। তো এক পর্যায়ে তিনি ওনার ওয়াইফকে নাড়া দেন, আলতো করে নাড়া দিয়ে তিনি উঠন। ওনার ওয়াইফকে উঠানোর পর তিনি ওয়াইফকে আস্তে করে বলেন যে তুমি কি কোনো শব্দ শুনতে পাচ্ছ কিনা, যে কেউ রুমের ভেতর হাঁটাহাঁটি করছে। ওনার ওয়াইফও খেয়াল করে শুনতে পান যে হ্যাঁ, কেউ হাঁটাহাঁটি করছে এবং ওনার ওয়াইফ ভয় পেয়ে এবং তিনি চিৎকার করা শুরু করেন। তো তিনি যখন খুব জোরে জোরে চিৎকার করছিলেন ভয় পেয়ে, তো সুলতান মিয়া শান্ত করার চেষ্টা করছিলেন। তেমতো অবস্থায় তার রুমের ভেতরে হাঁটাহাঁটির যে শব্দটা না, সেটা হঠাৎ করে নিস্তব্ধ হয়ে যায় এবং চারিদিকে শুনছান নিরবতা, কোনো আওয়াজ নেই। তো এমন অবস্থা ছিল যে হঠাৎ করে তাদের কারেন্টটা চলে যায়। তো কারেন্ট চলে যাওয়ার কারণে তাদের রুমের যে সিলিং ফ্যান ছিল সেই সিলিং ফ্যানটাও অফ হয়ে যায়, যেই কারণে শুধুমাত্র বাহির থেকে ঝিঝি পোকার ডাক ছাড়া তারা কোনো শব্দ শুনতে পাচ্ছিলেন না। ঘরের ভেতর পুরোটা নীরব। একটু আগে যে হাঁটাচলা শব্দটা শুনতে পাচ্ছিলেন সেই শব্দটা এখন গায়েব হয়ে গিয়েছে। এরপর সুলতান মিয়া এবং ওনার স্ত্রী ওই রাতটা নির্ঘুম অবস্থায় কাটিয়ে দেন। পুরো রাত তারা ঘুমাতে পারেন নাই, ভয় আতঙ্কে তাদের চোখে ঘুম আসছিল না। পুরো রাতে তারা সজাগ ছিল, তবে শুয়ে অবস্থায় ছিল এবং তারা মনে হচ্ছিল বারবার যে কেউ তাদের বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, হাঁটাহাঁটি করছে, এরকমটা তারা ফিল করেছেন। তো পরদিন সকালে যখন ওই হুজুরটা আসেন, আসার পর তিনি হুজুরকে বলেন যে আপনি কি রিচুয়াল করে দিয়ে গিয়েছেন, দেখেন আমার রুমের ভেতরে আমি এরকম এরকম শব্দ শুনতে পেয়েছি, সারা রাত এরকম অবস্থা ছিলাম, বাড়ির আশেপাশে আমি এরকম হাঁটাচলা শব্দ আমি শুনতে পেয়েছি, আপনি কি এমন রিচুয়াল করে গিয়েছেন, কি কাজ করেন আপনি। মানে সুলতান মিয়া ওই হুজুরের সাথে এক পর্যায়ে তর্কাতর্কিতে লিপ্ত হয়ে যান এবং তিনি বলেন যে আপনি কোনো কাজ করার দরকার নেই, আপনি এর আগেও পানি পোড়া দিয়েছেন, এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, আপনার কোনো সমাধান কাজে লাগে না। তো এক পর্যায়ে তর্কাতর্কির পর তখন তিনি বলেন দেন যে না, আপনাকে দিয়ে আমি কোনো কাজ করাবো না, আমি অন্য একজনের কাছে যাব। তো হুজুর তো চলে যান, হুজুরকে সুলতান মিয়া বিদায় করে দেন, কিছু টাকা পয়সা দিয়ে তিনি বিদায় করে দেন যে না, আপনাকে দিয়ে আমি কোনো কাজ করাবো না। তো তারপর তিনি ওনার যে বন্ধু ছিল মাদ্রাসায় যে চাকরি করত, হাইস্কুলে যে চাকরি করত হাইস্কুলে, ওই বন্ধুকে তিনি কল করেন। বন্ধুকে কল করার পর সে বন্ধু যেটা জানায় যে দেখ, এটা তো বিরাট বড় সমস্যা এবং হুজুর যেটা বলেছেন সেটা অবশ্যই সত্যি হবে, কারণ তিনি অবশ্যই গণনা করে বা বিষয়টা সম্পর্কে জেনে তিনি বলেছেন। তো তখন ওনার যে বন্ধু সুলতান মিয়া, সে বন্ধু ওনাকে এক তান্ত্রিকের পরিচয় দেন যে ওই তান্ত্রিক নাকি এসব বিষয়ে বেশ পারদর্শী এবং তিনি খুব ভালোভাবেই জানেন ওই তান্ত্রিককে এবং ওনার সাথে ভালোভাবে পরিচয় আছে। তো এক পর্যায়ে সুলতান মিয়াকে তার এই বন্ধু বলে যে তুই সময় করে এক সময় আয় আমার বাড়িতে, আমি তোকে নিয়ে ওই তান্ত্রিকের কাছে যাব। তো সুলতান মিয়ার শরীরের অবস্থা এমনিতেই ভালো না, এরই মধ্যে ওনার ওয়াইফের শরীর প্রচন্ড জ্বর, গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছে এবং যে পরিমাণ ভয় সে পেয়েছে এরপর থেকে তার শরীরের অবস্থা খুবই খারাপ, প্রচন্ড জ্বর, সকাল তার ছোট ছোট বাচ্চা ঘরে, তাদেরকে ফেলে রেখে যে সে যাবে এরকম উপায় নেই, তবুও সে এক প্রকার বাধ্য হয়ে যেতে রাজি হলো। তার শরীর, তার নিজের শরীরের অবস্থাও ভালো না, একটা হাত ব্যান্ডেজ করা অবস্থায়, তো সে কিভাবে যাবে আসলে বুঝে পারছিল না। তবুও সে নিজের পরিবারের কথা ভেবে সে রাজি হলো, সে বিকেলবেলা সময় করে তার সেই বন্ধুর বাড়িতে যায়। যাওয়ার পর তার সেই বন্ধু বিকেলবেলায় তাড়াতাড়ি করে রওনা দেন সেই তান্ত্রিকের বাড়িতে, অর্থাৎ জৈন্তপুরেই ছিল ওই তান্ত্রিকের বাড়ি, অন্য পাড়ায় আর কি, একটু অন্য গ্রামে। তো সেখানে যাওয়ার পরে, সেই তান্ত্রিকের বাড়িতে যাওয়ার পরে সুলতান মিয়ার সেই বন্ধু ওই তান্ত্রিকের সাথে দেখা করেন এবং সমস্ত বিষয় তিনি খুলে বলেন। বলার পর ওই তান্ত্রিক যেটা জানায় যে আচ্ছা ঠিক আছে, তিনি নিজে গিয়ে সেখানে বিষয়টা দেখতে চান এবং তিনি যেটা বলেন যে আমাকে এক রাত ওখানে থাকতে হবে, এরপরে আমি জানতে পারবো আসল বিষয়টা কি এবং কিভাবে জিনিসটা সলিউশন করা যায়, তিনি এই ব্যাপারে বলেন। তো সুলতান মিয়া বলেন যে এটা ঠিক আছে, এখনই চলেন আপনি আমাদের সাথে, আমাদের সমস্যাটা তো প্রতিদিনই হইতেছে। তো ওই তান্ত্রিক নাকি বলেন যে দেখেন আমার তো কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো ফেলে আমি যেতে পারবো না। তো সুলতান মিয়ার সে বন্ধু খুব ভালো করে অনুরোধ করে তান্ত্রিককে, তো যে কারণে সে তান্ত্রিক আসতে রাজি হয় এবং সন্ধ্যার আগে তারা এসে পৌঁছে যায় তাদের বাড়িতে, অর্থাৎ সুলতান মিয়ার বাড়িতে। তো সুলতান মিয়ার বাড়িতে আসার পরে তাদের ঘরের একটা রুমে তান্ত্রিকের থাকার ব্যবস্থা করে দেন এবং দেখেন যে তাদের পরিবারের তো রান্না বান্নার তো এরকম তেমন কোনো উপায় নেই। তো সুলতান মিয়ার যে বন্ধু ছিল সে বলে যে ঠিক আছে, সে তার ওয়াইফকে দিয়ে রান্না করিয়ে তিন বেলা খাবার দিয়ে যাবে তাদের বাড়িতে বেশ কয়েকদিন। তো তান্ত্রিক যেটা জানায় সুলতান মিয়াকে যে আজকে রাতে তিনি সমস্ত ব্যাপারে জানবেন, বিভিন্ন পদ্ধতিতে তিনি চেষ্টা করবেন জানার এবং ওনার যে জিন আছে সেই জিন মারফত তিনি সব ঘটনা সব ব্যাপারে তিনি জানার চেষ্টা করবেন এবং তিনি তাদের পরিবারের সদস্যদেরকে ওনার ওয়াইফকে সুলতান মিয়াকে জিনিসটা ভালো করে বুঝিয়ে দেন যে তিনি যত কিছুই অনুভব করুক না কেন, তিনি যেন ভয় না পান এবং কোনোভাবে যেন তিনি ওনার খাট থেকে না নামে, এই জিনিসটা খুব ভালোভাবেই সে তান্ত্রিক বুঝিয়ে দেন। ওই দিন রাতে সুলতান মিয়া ঘুমিয়ে থাকা অবস্থায় সে একটা স্বপ্ন দেখে এবং সে স্বপ্নে দেখতে পায় সে একটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে, বিশাল অতিকায় গাছ, বিশাল বড় বড় মোটা কাণ্ডযুক্ত গাছ এবং চারপাশে মাটিতে শুকনো পাতা ছড়িয়ে ছিটে আছে এবং সে হঠাৎ করেই অনুভব করে যে দূর থেকে শুকনো পাতা মারিয়ে কেউ যেন তার দিকে হেঁটে আসছে এবং এক পর্যায়ে সে দেখতে পায় বিশাল আকৃতির একটা, দৈত্যাকৃতির একটা, মানুষের মতো আকৃতির অবয়ব তার সামনে এসে উপস্থিত হয়। সে জিনিসটা স্বপ্নে দেখে এবং ওই অবয়বটা তার সামনে যখন আসে, তখন তো সে দেখতে পাচ্ছিল অনেক মাথা উঁচু করে সে তাকিয়ে আছে উপরের দিকে ওই অবয়বটার মুখ বরাবর। খুবই ভয় লাগছে তার স্বপ্নের মধ্যেও। তখন সে অবয়বটা, সে তো দাঁড়িয়েছিল, সে হাঁটু গেড়ে বসে, হাঁটু গেড়ে বসে সুলতান মিয়াকে বলতে থাকে যে তোর পরিবারকে আমি শেষ করার জন্য আসছি, তোর পরিবারকে শেষ করে তবেই আমি ফিরে যাব। একে একে তোর দুই সন্তান, তোর ওয়াইফকে আমি শেষ করব, তারপর সবার লাস্টে তোর জীবন আমি নষ্ট করব। এই কথা ওই অবয়বটা বলে। বলার পর সে অনেক দূরের দিকে হাত দিয়ে সে ইঙ্গিত করে, ওই দেখ ওই গাছে কি দেখা যায়। তখন সুলতান মিয়া অর্থাৎ স্বপ্নে তো দেখতে পাচ্ছে ওই গাছের দিকে সে তাকায়। তাকানোর পর সে দেখতে পায় তার দুইটা, তার ছেলে দুইটা ওই গাছে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ঝুলে আছে, অর্থাৎ গড়ির গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে থাকলে যেরকম দেখা যায়। এবং ওই ছেলেগুলোর হাত দুটো পেছন দিকে ছিল, অর্থাৎ পেছন দিকে বাঁধা অবস্থা তার হাতগুলো ছিল। এই দৃশ্যটা দেখার পর তো সে খুব জোরে একটা চিৎকার দেয়। চিৎকার দেওয়ার সাথে সাথে তার ঘুমটা ভেঙে যায় এবং পাশাপাশি তার ওয়াইফ যে ছিল তার ওয়াইফের ঘুমটাও ভেঙে যায়। অর্থাৎ একই বিছানায় তারা চারজনই ঘুমাতো, তার দুই ছেলে এবং ওয়াইফ এবং সে। তো তার চিল্লানিতে হঠাৎ করে যে চিৎকার দিয়ে উঠেছে, সে কারণে তার ওয়াইফের ঘুম ভেঙে যায়। তারপর ঘুম থেকে উঠে সে তার ছেলেদের খোঁজ করতে থাকে যে ছেলেরা কোথায়, ছেলেরা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তারপরে দেখতে পায় যে না না, তারা ঠিকভাবেই পাশে শুয়ে আছে তাদের। তো তারপর দেখে যে অবস্থা, সে স্বপ্নে দেখে তার ওয়াইফকে জানে যে আমি এরকম এরকম স্বপ্ন দেখলাম এবং এটা ভালো লক্ষণ না, তার খুব ভয় করছে, সে যে আবার শুয়ে থাকবে এই শক্তিটাও সে পাচ্ছে না। তো সে যখন উঠে বসে, তো হঠাৎ করে তার মনে হচ্ছিল যে ঘরের মধ্যে কিরকম একটা শব্দ হচ্ছে, অর্থাৎ কাঠ কাটলে আমরা যে করাত দিয়ে, ধারালো করাত দিয়ে যেরকম আমরা কাঠ কাটি, কাটলে যেরকম একটা শব্দ হয় না, ঠিক ওইরকম শব্দ সুলতান মিয়া শুনতে পাচ্ছিল খুব ভালোভাবে এই শব্দটা। এবং তার মনে হচ্ছিল যে ঘরের উপরের, অর্থাৎ টিনের ঘরে তো কাঠ দিয়ে কাঠ থাকে না, তার মনে হচ্ছিল যে টিনের চালের উপরে কেউ বসে কাঠ কাটতেছে, এরকম একটা আওয়াজ সে শুনতে পাচ্ছে এবং বারবার টিনের মধ্যে টোকা দেওয়ার আওয়াজ সে শুনতে পাচ্ছিল। তো তান্ত্রিক যেটা বলেছিল সন্ধ্যার সময় যে কোনোভাবেই ভয় পাওয়া যাবে না, যে এরকম শব্দই শুনুক বা যে কোনো কিছুই দেখুক ভয় পাওয়া যাবে না এবং খাট থেকে নিচে নামা যাবে না, এই জিনিসটা বারবার বুঝিয়ে দেওয়া হয়েছিল সুলতান মিয়াকে। তো সুলতান মিয়া বলেন যে থাক, যা হচ্ছে হোক আমরা ঘুমানোর চেষ্টা করি। তো তারপর পুনরায় সুলতান মিয়া শুয়ে পড়ে তার বিছানায়। সুলতান মিয়া তখন বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিল। তো বাইরে তো পূর্ণিমা ছিল, চাঁদের আলো থাকাতে টিনের বেড়া ফাঁক দিয়ে আলো ঢুকছিল, চাঁদের আলো ঢুকছিল এবং রুম কিছুটা আলোকিত দেখাচ্ছিল, যে কারণে রুমের ভেতরে সব জিনিসপত্র স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তো হঠাৎ করে সুলতান মিয়া যেটা খেয়াল করে যে তার ঘরের ভেতরে অসংখ্য বাদুর উড়াউড়ি করছে। সে দেখতে পায় কালো কালো রঙের বাদুর এবং বাদুরগুলোর সাইজ অনেকটা বড়, সাধারণ বাদুর যেরকম থাকে ছোট এরকম না, বেশ বড় সাইজের বাদুর, বড় শকুন যেরকম থাকে না শকুনের সাইজ, এরকম শকুনের সাইজের মতো একটা বাদুর তার বিশাল বড় বড় ডানা মেলে উড়ে বেড়াচ্ছে তার রুমের ভেতরে। এই জিনিসটা দেখা মাত্রই তো সে উঠে বসে এবং তার ওয়াইফকেও জাগিয়ে তোলে যে দেখো কি অবস্থা, এগুলো কি। সে খুব ভয় পেয়ে যায় এবং তার ওয়াইফও ভয়ে কাঁপতে থাকে সেখানে বসা অবস্থায়, এবং সে তার নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না এগুলো কোথা থেকে ঢুকলো, সবদিকে দরজা জানালা বন্ধ করা এবং এগুলোর সাইজ এত বড় যে টিনের ফাঁক দিয়েও ঢোকা সম্ভব না, অর্থাৎ টিনের বেড়া থেকে চাল পর্যন্ত এই মাঝামাঝি অংশটুকুতে অল্প একটু ফাঁক থাকে, অর্থাৎ 3-4 ইঞ্চি ফাঁক থাকে, এই গ্যাপ দিয়ে তো কখনোই ঢোকা সম্ভব না এগুলা। এবং সে খুব ভয় পেয়ে যায়, অসংখ্য বাদুর তার রুমের ভেতর উড়াউড়ি করছে এবং বেশ কিছু বাদুর তার খাটের উপর দিয়ে উড়াউড়ি করছিল। এমত অবস্থায় সে বেশ ভয় পেয়ে যায় এবং সে মনে তার মনে হচ্ছিল যে বাদুরগুলো এক্ষুনি তাদের আক্রমণ করবে। এই ভয়ে সে তার সব জ্ঞান হারিয়ে ফেলে, তার হুঁশ হারিয়ে ফেলে সে, এবং সে ভুলে যায় যে তান্ত্রিক তাকে বারবার মানা করে দিয়েছিল সে যেন খাট থেকে না নেমে না নামে। সে বলে তার ওয়াইফকে, তুমি ছোট ছেলেকে কুলে নাও, আমি বড় ছেলেকে কুলে নিচ্ছি, তাড়াতাড়ি ঘর থেকে বেরোতে হবে, কখনোই থাকা সম্ভব নেই রুমের ভেতরে। তো সাথে সাথে তারা কি করবে আর, সুলতান মিয়া ভয়ে তার ওয়াইফ সহ তার বাচ্চা কাচ্চা সহ খাট থেকে নেমে পড়ে। নেমে এক দূর দিয়ে রুমের দরজা খুলে তারা বাইরে উঠোনে বেরিয়ে আসে, এবং উঠোনে বেরিয়ে আসার পর সুলতান মিয়া একটা কিছুর সাথে হুচট খেয়ে পড়ে যায় এবং সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়। এরপর তার আর কিছু মনে ছিল না। সকালবেলা যখন তার জ্ঞান ফিরে, তখন সে দেখতে পায় আশেপাশের প্রতিবেশীদের কিছু কেউ আছে এবং ওই তান্ত্রিকও সেখানে আছে। এবং তান্ত্রিক বারবার বলছিল যে, আমি আপনাকে বারবার বলেছিলাম যে আপনি ঘর থেকে বেরোবেন না, আপনি খাট থেকে নামবেন না, আমি খাট থেকে না নামার জন্য বারবার নিষেধ করে দিয়েছিলাম, আপনি খাট থেকে তো নামলেনই, এমনকি আপনি ঘর থেকেও বেরিয়ে গেলেন বাচ্চাদেরকে নিয়ে। অনেক বড় বিপদ হয়ে যেতে পারত, ওই খারাপ জিনগুলো আপনার পরিবারের এবং আপনাকে সব মেরে ফেলতে পারত, কিন্তু আমি তখন টের পেয়ে গিয়েছিলাম, সেই কারণে আমি সাথে সাথে রুম থেকে বেরিয়ে আসি এবং আপনাদেরকে আমি সেভ করি। এই কথাটা বারবার তান্ত্রিক বলছিল, এবং তিনি বলছিল যে তারা আপনাকে মায়া দেখানোর চেষ্টা করাবে, এটা এক সম্পূর্ণ মায়া ছিল, আপনাকে মায়া দেখিয়ে আপনাকে ভয় দেখিয়ে ঘর থেকে বের করানোই তাদের মেন উদ্দেশ্য ছিল। আপনি এবং তাদের ফাঁদে পা দিয়ে দিলেন, আমি বারবার নিষেধ করেছি যা কিছু হোক না কেন খাট থেকে নামা যাবে না। ওই তান্ত্রিকের বুদ্ধির কারণে তারা বেঁচে গিয়েছিল ওই রাতে। যেটা বলছিল তান্ত্রিক যে, আমি যদি বেরো না হতাম, আল্লাহ না করুক, খারাপ কিছু হয়ে যেতে পারত। তো জ্ঞান ফেরার পর সে ওই কথা বলছিল যে, আমি এরকম এরকম জিনিস দেখেছিলাম, এই জন্যই আমি ভয় ওখান থেকে বেরিয়ে চলে আসি, এবং মনে হচ্ছিল যে ওই বাদুরগুলো আমাদেরকে আক্রমণ করবে এক্ষুনি। এই ভয়ে সে তার ওয়াইফ এবং বাচ্চাদের নিয়ে বেরিয়ে আসে। ওই দিনের পর থেকে তার ওয়াইফ তো আগেই অসুস্থ ছিল, তার দুইটা ছেলেও মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায় এবং তাদের রোগ কোনোভাবেই সারছিল না। এদিকে তান্ত্রিক তার নিজের মতো চেষ্টা করছিল, বিভিন্ন ধরনের রিচুয়াল করার চেষ্টা করছিল। তান্ত্রিক কিন্তু বেশ কয়েকদিন তাদের বাড়িতেই ছিল, ওখানে থেকে ওই তান্ত্রিক ভালোভাবে সবকিছু বোঝার চেষ্টা করছিল এবং রিচুয়াল করার চেষ্টা করছিল। তো এক পর্যায়ে সে খুব ভালোভাবে বাড়িটা বন্ধ করে দেয়, শুধু তাদের ঘর না, সম্পূর্ণ বাড়িটা একটা রিচুয়ালের মাধ্যমে সে বন্ধ করে দেয়। তো ওই রিচুয়ালের সময় সুলতান মিয়াকে যেটা জানায় যে, আপনি কিছু জিনিসপত্র আপনাকে আনতে হবে, তখন সুলতান মিয়া ওনাকে সেই জিনিসপত্রগুলো এনে দেয়। তো এর মধ্যে কিছু কিছু ছিল যে, কাফনের কাপড় লাগবে এবং বেশ কিছু সুই লাগবে, এবং আমরা যে রড ব্যবহার করি সেই রড লাগবে, চার পিস রড। তো সে রডগুলো এনে দেওয়ার পর এবং তার কথা মতো কাফনের কাপড় তারপর সুই এনে দেওয়ার পর, ওই তান্ত্রিক কাফনের কাপড়কে দলা পাকিয়ে মোটা গুল বলের মতো তৈরি করে ওই রডের মাথাটি বেঁধে দেয় এবং ওই কাফনের কাপড়গুলোতে সুই ঢুকিয়ে দেয়। সুই ঢুকিয়ে কি যেন মন্ত্র পাঠ করে তারপর সেই চারটা রড তাদের বাড়ির সম্পূর্ণ বাড়ির এরিয়ার চার কোণাতে চারটা রড পুঁতে দেয়। তো এরপর থেকে তাদের বাড়ির ভেতরে, অন্তত তাদের বাড়ির ভেতরে কোনো জিনের উপদ্রব তারা টের পায়নি, সুলতান মিয়া যেটা জানায়। এবং সুলতান মিয়া বেশ কয়েকদিন তাদের এই সমস্যাটা থাকে না। তো এক পর্যায়ে বেশ কয়েকদিন যাওয়ার পর ওই তান্ত্রিক যেটা জানায় যে, যে খারাপ জিনটাকে এখানে পাঠানো হয়েছিল, সে জিনটার সাথে তিনি সাক্ষাৎ করেছেন এবং কথা বলার চেষ্টা করেছেন এবং বলছেন যে সে খুব খারাপ জিন এবং সে ভিন্ন ধর্মের জিন, অর্থাৎ সে মুসলিম জিন না, সে খ্রিস্টান জাতীয় ধর্মের একটা জিন, এবং মানে এরকম জিন তার আগে কখনো দেখেনি। এবং যেটা জানায় তান্ত্রিক যে, দেখেন এখানে প্রধান এক যে জিনটা ছিল সে ছিল হিন্দু জিন, ব্রাহ্মণ জিন যেটাকে বলে। তো ওই হিন্দু জিন ছিল, সে বেশ শক্তিশালী এবং তার প্রভাব এই এলাকাতে সবচেয়ে বেশি। ওই জিনটাকে নাকি একটা খারাপ তান্ত্রিক কালো জাদুর মাধ্যমে তাকে এখানে প্রেরণ করেছে এবং তাকে ভোগ দেওয়ার লোভ থেকে তাকে এখানে পাঠানো হয়েছে তাদের পরিবারের ক্ষতি করার জন্য, অর্থাৎ সুলতান মিয়া, সুলতান মিয়ার ওয়াইফ এবং তাদের সন্তান সহ। তো পরবর্তীতে রিচুয়ালের মাধ্যমে বিভিন্ন কার্যকলাপ করার পরে তান্ত্রিক যেটা জানায় সুলতান মিয়ার পরিবারকে যে, তাদের নিকটাত্মীয় একজনই তাদেরকে এই কাজটা করেছে, অর্থাৎ কে সেই নিকটাত্মীয় সেটা তিনি অবশ্য জানাননি। সেই ব্যক্তি অর্থাৎ সেই ব্যক্তি পুরুষ ছিল, সেই পুরুষ তাদেরকে দেখতে পারত না, তাদের ফ্যামিলিকে কোনোভাবেই পছন্দ করত না। অর্থাৎ তাদের যে বাড়িটা, সেই বাড়িটা সে নাকি বেশ কয়েকবার চেয়েছে ওনার কাছ থেকে যে তুমি বিক্রি করে দে, কারণ ওনার পাশে ওনার নিজস্ব একটা বাড়ি আছে। তো আলাদা করে তাদের সুলতান মেয়ের এই বাড়িটা যদি সে কিনে তাহলে তার বাড়িটা বড় হয়ে যাবে। তো সেই কারণেই সে রাগে সে এই পথটা বেছে নেয় এবং সে একটা খারাপ তান্ত্রিককে দিয়ে এই কাজটা করায়। এরপর ওই তান্ত্রিক সুলতান মিয়াকে আরো যে জিনিসটা জানায় যে যে তান্ত্রিক যেই পদ্ধতিতে ব্ল্যাক ম্যাজিকটা করেছে, জাদু টোনারাটা করেছে, ওই রাজবাড়িটা, যে পুরনো রাজবাড়িটা তাদের এলাকায় আছে, ওই রাজবাড়িটা হলো মূল কেন্দ্রবিন্দু এবং ওই রাজবাড়িতে বসেই যত রকমের অপকর্ম ওই এলাকার বা আশেপাশের যারা তান্ত্রিক আছে বা ইন্ডিয়া থেকে অনেক তান্ত্রিক এখানে আসে ভারত থেকে, সেই তান্ত্রিকরাও ওই রাজবাড়িতে ঢুকেই নাকি এরকম খারাপ কাজ করত, মানুষের জাদুটোনা করত। ওখানে তারা খুব ভালোভাবে, কারণ নিরিবিলি পরিবেশ, পুরনো আস্থানা, ওখানে অনেক জিনের আস্থানা আছে, তো যে কারণে তারা ওখানে বসেই তারা তাদের কার্যকলাপ করত এবং জাদুমন্ত্রবিদ্যা তারা ওখানে চর্চা করত। তো যে কারণে তারা তন্ত্র সাধনার মূল কেন্দ্রবিন্দু ছিল ওই পুরনো রাজবাড়ি। তো এই রাজবাড়িটা বেশ পুরনো এবং তারা যেটা জানতে পারে যে শতবর্ষ, প্রায় এক থেকে 110-115 বছর পুরনো সেই রাজবাড়িটা ছিল। ওই রাজবাড়িতে বসেই একজন তান্ত্রিকের সাহায্যে ওই ব্যক্তি সুলতান মিয়ার পরিবারের উপর সেই কালো জাদুটা করায় এবং সুলতান ওই তান্ত্রিক যেটা জানায় যে ওই রাজবাড়িতে যে জিনিসটা ঘটে, ওই তান্ত্রিকটা সেখানে বসে একটা তন্ত্র সাধনার মাধ্যমে সে কিছু জিনকে হাজির করে এবং কিছু জিনকে হাজির করে সে কাজ দিতে চায় এবং ওই জিনের নাকি প্রথমে জানায় সে তারাই কাজ করতে পারবে না। তো তখন সে ভ্রম্ম দৈত্য, খুবই শক্তিশালী গোত্রের একটা জিন, ব্রাহ্মণ গোত্রের জিন যেটাকে বলা হয়, ওই জিনকে সে হাজির করে তন্ত্র সাধনার মাধ্যমে এবং সে বিরাট পণ্ডিত, তন্ত্র সাধনায় সে অনেক পাণ্ডিত্য অর্জন করেছে, যা তান্ত্রিককে দিয়ে ব্ল্যাক ম্যাজিক করানো হয়েছিল। ওই তান্ত্রিক তখন সে মন্ত্র উচ্চারণ করতে থাকে এবং মন্ত্র উচ্চারণ করে এক পর্যায়ে তখন যেটা তান্ত্রিক বলে যে তখন ওই রাজবাড়ির যে এরিয়া এবং রাজবাড়ির এরিয়াতে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে ঝড়ের মতো তুফান বয়ে যায়, মনে হচ্ছিল যে গাছগুলো দুমড়ে মুচড়ে ভেঙে যাবে, এরকম ঝড়ের বেগে বাতাস সেখানে প্রবাহিত হতে থাকে এবং বিদ্যুৎ চমকালে যেরকম শব্দ, বাজ পড়লে যেরকম তীব্র শব্দ হয় এবং আলোর ঝলকানি হয় না, ঠিক সেরকম ঝলকানি হতে থাকে ওই রাজবাড়ির চারপাশে। এবং ওই জিনিসটা অনেক সাধারণ মানুষও মাঝে মাঝে মধ্যরাত্রে খেয়াল করেছে, যারা হয়তো মধ্যরাত্রে ঘর থেকে বেরিয়েছে কোনো কাজে, তো দূর থেকে দেখেছে তারা যে বিদ্যুৎ চমকার মতো আলোকিত আলো তারা দেখতে পায় ওই রাজবাড়ির বরাবরের দিক থেকে এবং ওই রাজবাড়ি থেকে এরকম আওয়াজ আসত। ওইভাবেই ওই পদ্ধতিতেই বিভিন্ন তন্ত্র সাধনার মাধ্যমে মন্ত্র উচ্চারণ করে সে ওই ব্রহ্মদৈত্যকে হাজির করে এবং খুব বড় ধরনের একটা ভোগের ব্যবস্থা করে সে ওই ব্রহ্মদৈত্যকে সুলতান মিয়ার পরিবারের ক্ষতি করানোর জন্য পাঠিয়ে দেয় এবং সেই ব্রহ্মদৈত্য এসে সুলতান মিয়াকে বিভিন্নভাবে ভয় দেখায় এবং তাকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে। এমনকি তাকে ওই রাতে, অর্থাৎ প্রথম যেদিন তান্ত্রিক এসেছিল ওই রাতেই সে মেরে ফেলার চেষ্টা করেছিল ভয় দেখিয়ে বিভিন্নভাবে। তার সহযোগী বেশ কিছু জিন আছে, সে সব সময় সামনে আসে না এবং তান্ত্রিক যেটা বলে যে সে একবার আপনার সামনে এসেছিল, ওই যে সময় সে বাথরুমে গিয়েছিল, টয়লেটে গিয়েছিল রাতের বেলা এবং একটা ডাল তার উপরে ভেঙে পড়ে এবং সে দেখে যে সরাসরি গাছের উপরে বিশাল আকৃতির তার শরীর ঝলমল করছিল এবং এই আকৃতির একটা অবয়ব সে গাছের ডালে বসে আছে। ওই অবয়বটাই ছিল আসলে ব্রহ্মদৈত্যের আসল রূপ, সে ওই রূপে সব সময় থাকে এবং সে একবার সুলতান মিয়ার সাথে দেখা দিয়েছিল এবং বাকি সময় যে সে ভয় পেয়েছে বা বিভিন্ন কর্মকাণ্ডগুলো করেছিল জিনের দ্বারা, ওই কর্মকাণ্ডগুলো নাকি ব্রহ্মদৈত্যের কিছু সহকারী জিন আছে ছোট, ওই জিনগুলোকে দিয়ে নাকি সে করিয়েছে। তো ওই সমস্ত কিছু এই তান্ত্রিক সুন্দরভাবে সুলতান মিয়াকে বুঝিয়ে দেয়। তারপর ওই তান্ত্রিক সাধারণভাবে যে কিছু রিচুয়ালের মাধ্যমে ওই সুলতান মিয়ার পরিবারকে কিছু জিনিস দিয়ে যায় ব্যবহারের জন্য, কিছু তাবিজ, কিছু পানি পড়া, তেল পড়া, এগুলো দিয়ে যায় সাধারণ। এবং তিনি বলে দেন যে কোনো ভালো হুজুরকে দিয়ে যেন তাদের রুকে করানো হয়, পরিবারের প্রত্যেক সদস্যকে যেন রুকে করানো হয়, এই জিনিসটা ওই তান্ত্রিক বলে দিয়ে যান। পরবর্তীতে বেশ কয়েকদিনের ভেতরে তাদের পরিবারের সকল সদস্য অর্থাৎ সুলতান মিয়া, সুলতান মিয়ার ওয়াইফ এবং তাদের দুই সন্তান প্রত্যেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তো পরবর্তীতে সুলতান মিয়া তার বন্ধুর সাহায্যে একজন ভালো আলেমের খোঁজ পান, যিনি রাকির এরকম ধরনের কাজ করে থাকেন, রুকেয়ার কাজ করে থাকেন। তো ওই ব্যক্তির সাথে যোগাযোগ করে তারপর তিনি তাদের পরিবারের সকল সদস্যদের রুকেয়া করেন। তো এরপর থেকে তাদের পরিবারের সকল সমস্যা মিটে গিয়েছিল এবং তাদের পরিবার ঠিক আগের মতোই স্বাভাবিকভাবে তাদের জীবনযাপন করে। তো এই ঘটনার পর সুলতান মিয়া যেটা বুঝতে পারে যে সে তার যে প্রতিবেশী ছিল, যে ব্যক্তি তাকে ব্ল্যাক ম্যাজিক করেছিল, কালো জাদু করেছিল, ওই ব্যক্তিকে তিনি পরবর্তীতে খুঁজে পাননি। অর্থাৎ ওই ব্যক্তির পরিবার যেটা জানায় যে ওই ব্যক্তি একটা কাজে সে ঢাকা গিয়েছিল এবং সেখানে নাকি একটা রুমের ভেতরে তার লাশ পাওয়া যায় এবং খুবই খারাপ অবস্থায় লাশ পাওয়া যায় এবং যেটা পুলিশ তদন্ত করে জানতে পারে যে মার্ডার হয়েছে, কিন্তু কোনোভাবেই তারা কোনোভাবে খোঁজ পাচ্ছিল না যে কে মার্ডার করেছে, কেন মার্ডার করেছে। তো এইভাবে নাকি সে মারা গিয়েছিল বেশ কয়েক মাস পরে। এবং যেটা জানা যায় ওই ব্যক্তির, যে ব্যক্তি কালো জাদু করেছিল, ওই ব্যক্তির লাশ যেটা পুলিশ বের করে বেশ কয়েকদিন পর বের করেছিল তার রুম থেকে, দরজা কেটে তারপর বের করেছিল এবং লাশের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, পচে গলে গিয়েছিল। সুলতান মিয়ার বন্ধু যেটা জানায় যে যারা খারাপ কাজ করে মানুষের ক্ষতি করতে চায় ভবিষ্যতে, অর্থাৎ শেষ পর্যায়ে তাদের পরিণতি এরকমই হয়। তো আল্লাহ আসলে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, মানুষের ক্ষতি করতে চাইলে পরবর্তীতে এরকমই হাল হয়। তো পরবর্তীতে সুলতান মিয়ার পরিবার স্বাভাবিকভাবে জীবনযাপন করছিল। তো যিনি এই ঘটনাটি পাঠিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি আপনি সিলেট জৈন্তাপুরের এবং আপনার এলাকার আরও কিছু ঘটনা থাকলে আপনি আমাদেরকে ঘটনা পাঠাবেন। তো আবারও ধন্যবাদ মায়াবাই ভৌতিকতার পক্ষ থেকে, এবং আশা করছি প্রিয় লিসেনার্স আপনারা, আশা করছি আপনার কাছে ঘটনাটি ভালো লেগেছে। এবং আপনাদের সংগ্রহে এবং আপনাদের জানা যদি এরকম কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে আপনারাও আপনাদের সেই ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা BHOUTIGOTA bhoutikgota@gmail.com।
বরাবর যেটা করি ছোট ঘটনা নিয়ে আমি আসলে আমার ঘটনাগুলো সাজিয়ে থাকি, মেল থেকে ঘটনা সংগ্রহ করি, ফেসবুক থেকে, বিভিন্ন জায়গা থেকে ঘটনাগুলো সংগ্রহ করা হয়। তো আজকেও তার ব্যতিক্রম না, তবে মাঝে মাঝে চেষ্টা করি বড় কিছু ঘটনা শেয়ার করার জন্য। যেমন আপনারা জানেন যে রহিম হুজুরের ঘটনা মাঝে মাঝে শেয়ার করা হয়, সুমন ভাই ঘটনাটি পাঠিয়ে থাকেন। তো উনি আমাকে কয়েকদিন আগে জানিয়েছেন যে তিনি ব্যস্ততার কারণে ঘটনা আসলে ভাবে রেডি করতে পারেননি, তবে রেডি করছেন একটি ঘটনা আমাদের জন্য, আপনাদের জন্য, যে ভালো একটি ঘটনা বা ভালো একটি ঘটনা যাতে সংগ্রহ করে দিতে পারেন সেটাই আমরা আসলে ওনার কাছে কামনা করছি। তো আজকে আমি যেই ঘটনাগুলো শেয়ার করছি এটি আসলে বাস্তব ঘটনা তো আমরা শেয়ার করি, তবে এই ঘটনাগুলো যারা যে এলাকায় আছেন তারা সেভাবে শেয়ার করছে। বিশেষ করে শুরুর ঘটনাটি এটা বলতে হয় এটা আমাদের দেশেরই একটি এলাকার ঘটনা, আপনারা হয়তো অনেকেই সেখানে ঘুরতে গিয়েছেন, আমার সে এলাকায় হয়তো আমি জানি না এই ঘটনা ঘটেছে কিনা, বাট আমার ফেসবুকে এক ফ্রেন্ডলিস্টে এক ভাই আছেন, তিনি সে এলাকায় থাকেন, সেটি হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। আপনার হয়তো অনেকেই যাওয়ার সুযোগ হয়েছে, জানেন যে শীতকালে একটা সিজনে হয়তো রেগুলার মানুষ যেতে পারে, তো তবুও সেখানে যাতায়াত যে মানুষের হয় না তা না, ট্রলারে বা স্পিডবোটে যাতায়াত করা যায়। যাই হোক, সেন্ট মার্টিনে তাইবুল্লাহ ভাই নামে আমার এক ভাই আছেন, প্রায় 3-4 বছর ধরে তিনি আমার সাথে ফেসবুকে অ্যাড হওয়া, এবং তার সাথে আমি যেটা দেখেছি উনি আমাকে প্রায় সময় ওনার ফেসবুক পালে বেশ কিছু সেন্ট মার্টিনে কারেন্ট যে ঘটনাগুলো ঘটে, নর্মাল বাস্তবতা যে ঘটনা ঘটে সেগুলো শেয়ার করেন, বা ভৌতিক ঘটনা তিনি অনেক আগে শেয়ার করেছিলেন, সেটা হয়তো ভৌতিকতা শেয়ার করা হয়েছিল। বাট আজকে ওনার একটি ঘটনা আমি গত সপ্তাহে দেখলাম যেটা তিনি শেয়ার করেছেন, এবং মনে হলো যে আপনাদের মাঝে আমি আসলে ঘটনাটা শেয়ার করি। তো এই ঘটনাটি তিনি যেভাবে বলেছেন সেভাবেই আপনাদের মাঝে আমি তুলে ধরছি, এবং যেহেতু তিনি সেখানকার স্থানীয় একজন লোক তাই বললাম ভাই, তো উনি অথেন্টিক ঘটনায় অবশ্যই সেখান থেকে সংগ্রহ করেছেন। অনেক হয়তো এটা মনে করতে পারেন যে সেন্ট মার্টিনের ঘটনা আপনি কিভাবে পেলেন, আসলে কোনো কিছু আছে কিনা। দেখুন বিষয়টা হচ্ছে নির্জন এলাকায় কিন্তু বলা যায় দিন জাতি থাকতেই পারে, সেন্ট মার্টিন কিন্তু এর ব্যতিক্রম না। আপনারা যারা সেন্ট মার্টিন গিয়েছেন তারা হয়তো জানেন যে জায়গাটা যতটুকু সুন্দর তার থেকে বেশি নিরিবিলি একটা জায়গা। হয়তো পর্যটক থাকলে সেখানে অনেক লোকের সমাগম হয়, কিন্তু পর্যটক যখন থাকে না তখন কিন্তু সেই সিজনগুলোতে এটা খুব বলা যায় যে একটা খুব ছিনছন একটা পরিবেশের একটা এলাকা হয়ে থাকে। যাই হোক, আমি যাচ্ছি তাইবুল্লাহ ভাই পাঠানো সেই ঘটনায়, তিনি যেভাবে বলেছেন সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি। সেন্ট মার্টিনে একটা বড় মাদ্রাসা আছে, মাদ্রাসার সামনে একটা কবরস্থান এবং পেছনে একটা মজা পুকুর আছে। আমি শুরুতে বলে দিচ্ছি যারা জিন ভূতে ভয় পান তারা এড়িয়ে যাবেন ঘটনাটি, অনেকে এটাতে ভয় পেতে পারেন। আমাদের এলাকায় মজা পুকুরকে বুজা কুয়া বলে, আর ওই কুয়ার আশেপাশে অনেক শেওড়া গাছ থাকে, শেওড়াকে আমাদের এলাকায় হারগুয়া গাছ বলি। যেহেতু শেওড়া গাছকে ভূতমিতনি গাছ বলা হয় এটা নিয়ে বিস্তারিত বলার কিছু নেই। মাদ্রাসায় এক শিক্ষক ছিলেন, নাম তার মৌলবি সালাম, যেটা তার ছদ্মনাম। ওনার বাড়ি দ্বীপের বাইরে ছিল, তবে তিনি মাদ্রাসায় থাকতেন। তখন মাদ্রাসার আঙ্গিনায় কোনো ওয়াশরুম বা টয়লেট কিছু ছিল না, একটু দূরে যে পুকুর ছিল তার কোনো একটা টয়লেট ছিল। শিক্ষক এবং শিক্ষার্থী সবাই ওখানে যেতেন প্রকৃতির কাজ সারতে। রাতে ছাত্ররা কয়েকজন মিলে যেতেন, শিক্ষকরা কখনো একা একা চলে যেতেন, আবার কখনো সাথে কাউকে নিয়ে যেতেন, কারণ জায়গাটা খারাপ। জিন্নাত বা জিন যেটাকে আমরা ডাকি, জিন আছে সেরকম একটা কথা দ্বীপে শত বছর ধরে প্রচলিত আছে। মুরব্বীদের অনেকে এক জায়গায় মানে এই জায়গাটাতে যেখানে মাদ্রাসা টয়লেটটা ছিল সেই জায়গাটাতে একটা জায়গায় গভীর রাতে মহিষ বা বিড়াল দেখতেন। যারা বিড়াল দেখেছে তারা বলেছে বিড়ালের লেজ অনেক লম্বা ছিল এবং রাস্তার এক পাশ থেকে আরেক পাশে এরকম লম্বা হবে এবং চোখ আগুনের মতো জ্বলজ্বল করত। আর যারা মহিষ দেখেছে তারা বেশিরভাগ সময় রাস্তার উপর মহিষের লড়াই দেখেছেন। এক একটা মহিষ নাকি প্রায় একটা ঘরের সমান, যা বেশ অবাস্তব ছিল, এবং গ্রামের যারা মুরব্বীরা ছিল তারা এগুলো দেখে বলতেই পারত যে না, এটা অলৌকিক কিছু একটা সেখানে হবে এবং দিনজাতির কিছু একটা হবে। তো এক রাতে মৌলবী সালাম গভীর রাতে একা ওই টয়লেটে যায়। যাওয়ার সময় তার উজু ছিল ফলে কোনো সমস্যা হয়নি, কিন্তু আসার সময় একটা মেয়ে তার পথ আটকে ফেলে। এ রাস্তায় ওই সময় মেয়ে তো দূরের কথা, পুরুষ মানুষ পাওয়াও কঠিন। এলাকার জেলেরা দলবদ্ধ হয়ে এ রাস্তা পার হতেন। তখন অবশ্যই তখন দ্বীপের এরকম মানুষ কম ছিল এবং যথাযথ দোকান ছিল না, মানুষ ভূত পেতনি বা জিনে প্রচুর ভয় পেতেন। তো মৌলবী সাহেব অনেক চেষ্টা করেও মেয়েটা থেকে রাস্তাটা এরকম ফ্রি করাতে পারছিলেন না। তো অজু না থাকায় অনেক জিনভূত তাড়ানোর জন্য যে সুরা পড়তে বা যে আমল করতে হয় সে আমলগুলো তিনি করতে পারছিলেন না, কিন্তু তার মুখে তিনি তার মতো দোয়া পড়ে যাচ্ছিলেন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মেয়েটার এক পা রাস্তার পূর্ব পাশে, অন্য পা পশ্চিম পাশে। মৌলবী সাহেব যেতে চাইলে ওই মেয়ের পায়ের নিচ থেকে যেতে হবে। বিষয়টা প্রচন্ড ভয়ানক ছিল এবং ভয়ঙ্কর ছিল সেই মৌলবী সাহেবের কাছে। ঘন্টা দুয়েক পর মৌলবী সাহেবের মাথায় একটা বুদ্ধি এলো। রাস্তায় বসে দুই পায়ের মাঝখান থেকে পেছনে হাত দিয়ে এক মুষ্টি বালু নিয়ে মেয়েটির দিকে ছুঁড়ে মারে, ফলে মেয়েটি পুকুরের দিকে হাঁটতে শুরু করে। মৌলবী সাহেব রাস্তা ফ্রি হবার পর একটা তৌড় দিয়ে মাদ্রাসায় চলে যান। তখন রাস্তায় রাতে তেমন লোকজন চলাচল করতেন না, ফলে ওনাকে দীর্ঘ সময় আটকে রাখতে পেরেছিল সেই মেয়েটা। তো মাওলানা সাহেব মাদ্রাসায় ঢুকে রুমে দরজা বন্ধ করে শুয়ে পড়েন। তখন সেন্ট মার্টিনে কারেন্ট ছিল না, ফলে গরম থেকে বাঁচতে জানালা খোলা রাখতে হতো। তো সেই মাওলানা সাহেব রুমের জানালা খোলা ছিল, তখন তো জানালাটা ছিল দক্ষিণ মুখ পুকুরের দিকে। তো তিনি ভাবে দোয়া দরুদ পড়ে কোন রকম শুয়ে পড়েন এবং ঠিক করেন সকাল হলে সবাইকে এটা বিষয়টা বলবে। কিন্তু তিনি তার গোজিতে প্রচন্ড গরম লাগছিল জানলা দিয়ে, তিনি তখন জানলা ওইটুকু যেটা বলা হল যে তিনি খোলা রাখে, তো জানলা দিয়ে ওই মেয়েটি কথা বলতে তখন নাকি হঠাৎ করে শুরু করে। কিন্তু যে জায়গা থেকে কথাটা আসছে সেখানে মানুষ যাওয়ার কোন উপায় নাই, পুরো জলভূমি। মনীষ সাহেব অবিবাহিত ছিলেন, ফলে ভয় পেলেও প্রথমে স্থানীয় মেয়ে মনে করেন এবং তেমন একটা বিচলিত হননি। তার মনে হয়েছিল তিনি যেটা মনের ভুল ছিল তার, কিন্তু জানলার পাশে চলে আসায় মানে যে ভয়েসটা আস্তে আস্তে না কানে জানলার পাশে চলে আসায় মনে হচ্ছিল জানা ঠিক পারে কি একজন আছে। এবং কিছুক্ষণ আগে যদি তিনি একটা সমস্যার সম্মুখীন হয়েছে তখন ওনার মনে বেশ ভয় ঢুকে যায়। তো তখন সেই মুহূর্তে তিনি চিৎকার দিয়ে উঠেন, পাশে থাকা লোকজন তার রুমে চলে আসেন। উনি বলেন জানলার পাশে থাকা মেয়েটি ওনাকে বিরক্ত করছে এবং পুরোটা সিনারিও তিনি বলেন কি হয়েছে। কিন্তু আশেপাশে যারা লোকজন ছিল কয়েকজন তারা বাইরে গিয়ে দেখে কিছুই নেই এবং কোন শব্দ সারা শব্দ সেখানে নাই। তখন সেই মনীষ সাহেব বলেন দেখেন আমি অনেকক্ষণ ধরে এটা শুনছিলাম, আমাকে সে মেয়েটা বিয়ের প্রস্তাব দিচ্ছিল, বিয়ে না করলে নাকি আমার ক্ষতি করবে, আমাকে মেরে ফেলবে। পরে ফজরের আজান হলে মনীষ সাহেব খেয়াল করেন মেয়েটি পুকুরের পাশের জঙ্গলে, মানে তার ভয়েসটা পুকুরের পাশের জঙ্গলে চলে গেছে আস্তে আস্তে, দূরের থেকে আস্তে আস্তে আপছাপ ছেড়ে আওয়াজটা আসছে। এরপর দিন থেকে সে মলিব সাহেব প্রতি রাতে ওই অশরীর উপস্থিতি টের পেতেন এবং ওই সময় ওনার শরীর থেকে প্রচুর নাকি ঘাম ঝরত। মেয়েটি তাকে তাড়িয়ে বেড়াচ্ছে বলে খুব ভয়ার্থ স্বরে কান্না করতেন, নিজে নিজে তখন তিনি একটু পাগলের মতো হয়ে যেতে লাগলেন, তখন তিনি নিজে নিজে তখন কথা বলতেন সেই মলিব সাহেব। এবং এমনও হতো যে ওনার রুমে কখনো কখনো তাকে অজ্ঞান পাওয়া যেত, ঘুমালে আশেপাশে লোকজন গুনগুন শুনতেন যে তিনি যে কিছু বলছে, তিনি যে তখন ঘুম থেকে আবার ভয় পেয়ে উঠে যেতেন। এরকম সপ্তাহখানিক পরে ওই রাতে কোন এক সময় ঘুমের মধ্যে মারা যান, মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। ঘটনাটা আমি ছোটবেলায় শুনেছি, আমি তো এই বললাম, আশা করছি আপনাদের ঘটনাটা বেশ ভালো লাগবে। আমাদের এখানে এলাকায় এটা বেশ প্রচলিত একটি ঘটনা এবং ওই লোকটার লাশ নিয়ে যাওয়াটা আমি দেখেছি। যাই হোক, কেমন লেগেছে অবশ্যই জানাবেন শ্রোতা বন্ধুরা। অবশ্যই আশা করছি ঘটনাটি আপনাদের বেশ ভালো লেগেছে এবং ভাইকে অসংখ্য ধন্যবাদ যে বাংলাদেশের সর্বশেষ যে জায়গা সেইখান থেকে এই ঘটনাটি আমাদেরকে পাঠানোর জন্য। তো এখন আমি যে ঘটনাটি শেয়ার করব শ্রোতা বন্ধুরা আপনাদের মাঝে, এই ঘটনাটি বেসিক্যালি এটা আমাদের দেশের কোনো ঘটনা না, এটা দেশের বাইরে একটা ছোট্ট ঘটনা। আসলে এটা ঘটনা বললে কি হবে, এটা আপনাদের অনেকে ভয় লাগতে পারে বা দেখা যায় যে এটা প্যারানর্মাল কিছু একটা এখানে আছে এই ঘটনার মধ্যে, তবে বেশ ব্যতিক্রম এবং অনেকের হয়তো এটা গিনগিন করতে পারে ঘটনাটা শুনে। একটা অদ্ভুত ধরনের ঘটনা, যাক আমি ঘটনা যাচ্ছি, এটা অনলাইন থেকে আমাদের এক ভাই সংগ্রহ করে পাঠিয়েছেন এবং এটা একটা বাস্তব ঘটনা, ইতালির একটা ঘটনা অনেক আগে। যাচ্ছি এই ঘটনায়, রাতটা ছিল ঘন কুয়াশায় মোড়া। ইতালির ছোট্ট শহর কোরেজিও, শান্ত স্থির অথচ অদ্ভুত এক ভয়ের ছায়া ঢাকা। শহরের মাঝখানে একটা ভাঙাচোরা পুরানো বাড়ি আছে, সেখানেই থাকতেন একজন মহিলা যার নাম ছিল লিওনার্দো সিয়ানসিউলি। তিনি 1894 সালে জন্মগ্রহণ করেন। বাইরে থেকে দেখলে সাধারণ একজন নারী, হাসি খুশি, প্রতিবেশীদের সঙ্গে তিনি মিষ্টি ব্যবহার করেন এবং তাদেরকে বিভিন্ন ধরনের খাওয়া বা কেক বানিয়ে খাওয়াতেন। কিন্তু ভিতরে ভিতরে তিনি হয়ে উঠেছিলেন রক্তের পিপাসায় তাড়িত একজন দানবী। ছোটবেলা থেকেই তিনি বিশ্বাস করতেন তার জীবনে অভিশাপ লেগে আছে, মা তাকে জন্মের সময় অভিশাপ দিয়েছিলেন আর সেই ভয়ে ধীরে ধীরে তার রক্তে গেঁথে গিয়েছিল। জীবনে একের পর এক সন্তান হারাতে হারাতে তিনি প্রায় পাগল হয়ে পড়েছিলেন, 17 বার সন্তান ধারণ করেছিলেন কিন্তু 13 জনকেই হারিয়েছিলেন রোগ আর দুর্ঘটনায়, মাত্র 4 জন সন্তান জীবিত ছিল আর তাদের ভেতরে সবচেয়ে প্রিয় ছিল তার ছেলে জুসপে। তো 1939 সালের শেষ দিকে খবর এলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শুরু হয়েছে, তো ইতালি যুদ্ধের ময়দানে সৈন্য পাঠাচ্ছে। লিওনার্ডের প্রিয় ছেলে সেই যুদ্ধে যেতে হবে তাকে, সেরকম ঠিক করে ফেলে। সেই খবর শুনেই তিনি ভেঙে পড়লেন। মা হিসেবে তার তখন বেশ কষ্ট হচ্ছিল, বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বললেন, আমি আর কাউকে হারাতে পারবো না, একে সবাই বা সব সন্তান আমার চলে গিয়েছে, ও যদি যুদ্ধে মরে যায় তবে আমার জীবনটাই শেষ। তার মাথায় তখন ঘুরপাক খাচ্ছিল এক ভবিষ্যৎবাণীর কথা। এক তান্ত্রিক তাকে অনেক আগে বলেছিল, তুমি কারাগারে তোমার জীবনটা শেষ করবে আর তোমার জীবনে রক্ত ঝরবে। সেই তান্ত্রিক এটাও বলেছিল, তুমি যদি কারো জীবন নাও তবে তোমার ছেলের জীবন রক্ষা পাবে, নচেত তার ভবিষ্যৎ অন্ধকার। এভাবেই তার মনে জন্ম নিল এক ভয়ঙ্কর বিশ্বাস, মানে সেই লিওনার্দো, সেই মহিলার। তিনি তান্ত্রিকের কথায় রাজি হয়ে আবার তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক বলে, প্রতিটি খুনের পর তুমি তাদের রক্ত দিয়ে অদ্ভুত কোন খাদ্য বানিয়ে জীবিত মানুষকে খাওয়াবে, অথবা তাদের চর্বি, মানে মানুষের চর্বি ব্যবহারযোগ্য, মানে মানুষের চর্বি দিয়ে ব্যবহারযোগ্য জিনিস বানাবে এবং সেটা জীবিত মানুষ কাউকে ব্যবহার করতে দিবে। এটা একটা অদ্ভুত কাজ দিয়েছে সেই তান্ত্রিক তাকে। এবং মহিলার মাথায় ঘুরছে যে তার ছেলেকে বাঁচানোর জন্য তিনি যা খুশি তাকে তা করতেই হবে, কারণ ছেলে তো যুদ্ধে যাওয়ার জন্য তৎপর। এটা যে সেই তান্ত্রিকের সাধনার চাল ছিল সেই মহিলা তিনি তা কিছুই বুঝতে পারেননি। মানে তান্ত্রিক চাচ্ছিল তার কোন একটা সাধনা ইমেলের মাধ্যমে এটা করাবেন। তো মোট কথা, অন্যের রক্ত আর মাংস উৎসর্গ করলে তার ছেলেকে মৃত্যু থেকে বাঁচানো যাবে। 1940 সালের 17 ফেব্রুয়ারি ছিল সেই অন্ধকার দিনের শুরু। ফস্টিনা সেট্টি নামের এক আনমেরিড মহিলা লিওনার্দোর কাছে এলো, মানে সেই মহিলার কাছে এলো। বিয়ের জন্য অনেকদিন ধরে চেষ্টা করছিলেন ফস্টিনা, কিন্তু কোনোভাবে পাত্র মিলছিল না। তো লিওনার্দো তাকে বলল, আমি তোমার জন্য এক ধনী স্বামী ঠিক করেছি, তবে কাউকে কিছু বলবে না। তো কৌশলে তাকে দিয়ে লিখে নিল বিদায়ী চিঠি, যেন কেউ সন্দেহ না করে। তারপর বাড়ির ভেতরে মদের সঙ্গে মিশিয়ে দিলেন ঘুমের ওষুধ। ফস্টিনা যখন অচেতন হয়ে পড়লেন, লিওনার্দো কুঠোর দিয়ে এক আঘাতে তার মাথা গুড়িয়ে দিলেন। সেই রাতেই তিনি দেহটাকে দুটুকরো করে বড় পাত্রে কস্টিক সোডার মধ্যে ফেলে দিলেন। মাংস হাড় সব গলে ঘোলাটে তরলে পরিণত হল, শুধু রক্ত আলাদা করে জমালেন। ময়দার সঙ্গে মিশিয়ে বানিয়ে ফেললেন মিষ্টি কেক। পরের দিন প্রতিবেশীরা এসে তার যখন তার বাসায় আসে, সে কেক তিনি খাইয়েছিলেন হাসি মুখে সবাইকে। কেউ জানতে চাইল না বা কেউ জানেও না সেখানে ফস্টিনার রক্ত মিশেছিল। এর কিছুদিন পর 1940 সালের 5ই সেপ্টেম্বর লিওনার্দো টার্গেট করলেন ফ্রান্সেসকো সোয়াবি নামের এক মহিলাকে। এবার তিনি বললেন, তোমার জন্য বিদেশে শিক্ষকতার চাকরি ঠিক করেছি, তুমি ভাগ্যবতী। আগের মতোই তাকে দিয়েও লিখে নিলেন বিদায় চিঠি, মানে আগের যে মহিলাকে ফোন করেছিল তাকে দিয়ে একটা বিদায় চিঠি লিখেছিল, এবং এই মহিলার ক্ষেত্রেও বিদায় চিঠি লিখে নিলেন। তারপর নেশার পানীয়, কঠোরের আঘাত আর ভয়াবহ টুকরো টুকরো করা ঠিক আগের মতো, সেই দেহ গেল কস্টিক সোডার পাত্রে। তার রক্ত দিয়ে বানালেন কেক। লিওনার্দোর মনের ভেতরে ফিসফিস করে তিনি বলতে লাগলেন, আরেকটা আত্মা উৎসর্গ করলাম, এবার আমার ছেলে নিশ্চয়ই বাঁচবে। কিন্তু তার তৃষ্ণা থামল না। 1940 সালের 30শে সেপ্টেম্বর অপেরা গায়িকা ভার্জিনিয়া তাকে লিওনার্দোর ফাঁদে পড়তে হয়। ভার্জিনিয়া একসময় নাম করা শিল্পী ছিলেন, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা কমে গিয়েছিল। লিওনার্দো তাকে প্রলোভন দিলেন, তোমাকে ফ্লোরেন্সে বড় দলের সঙ্গে গান গাওয়ার সুযোগ এনে দিব। সেদিন বিকেলে ভার্জিনিয়া তার ঘরে পা রাখতেই ফাঁদে আটকা পড়লেন। আবারও একই কায়দা, বিদায় চিঠির নেশা আর কঠোরের নির্মম আঘাত। কিন্তু এবার লিওনার্দো আর এখানেই থামলেন না। ভার্জিনিয়ার দেহ থেকে আলাদা করে চর্বি সংগ্রহ করলেন, শুনতে ঘৃণা লাগবে বা অবাক লাগবে, কিন্তু ঘটনাটা সত্য। আজব বিষয় হচ্ছে, সেই চর্বি গলিয়ে বানালেন সাবান। সাবান তিনি হাসি মুখে প্রতিবেশীদের হাতে তুলে বললেন, এটা খুব ভালো, শরীর পরিষ্কার রাখে, এটা আমি নিজের হাতে বানিয়েছি, তুমি ব্যবহার করে দেখো। আর তার রক্ত দিয়ে তৈরি করলেন মিষ্টি কেক, যেটা সবসময় তিনি করে থাকেন। তিনজন নারী, ফাস্টিনা, ফ্রান্সেসকো আর ভার্জিনিয়া, সবাই হারিয়ে গেল লিওনার্দের পাত্রে, সাবানে আর কেকের ভিতরে। কিন্তু শেষ পর্যন্ত গোপন চাপা থাকল না। ভার্জিনিয়ার আত্মীয়রা তার নিখোঁজ হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করলেন। পুলিশ তদন্ত শুরু করল এবং সূত্রকে থামল লিওনার্দের বাড়ির সামনে। পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করল, প্রথমে তিনি চুপ ছিলেন, কিন্তু যখন শুনলেন তার ছেলেকে গ্রেফতার করা হবে, তখন লিওনার্দো হাহাকার করে উঠলেন, কান্নাকাটি করলেন, চিৎকার করতে থাকলেন, না আমার ছেলে নির্দোষ, সব করেছি আমি, আমিই সব করেছি। আদালতে দাঁড়িয়ে তিনি নিঃসংকোচে বর্ণনা দিলেন প্রতিটা খুনের, একেবারে শীতল গলায়, ঠান্ডা মাথায়। তার মুখে তখন অদ্ভুত এক হাসি। তিনি বলেছিলেন, ওই মহিলারা সত্যি অনেক মিষ্টি ছিলেন, তাদের রক্ত দিয়ে কেক খুবই সুস্বাদু হয়েছিল। 1946 সালে আদালত তাকে 30 বছরের জেল আর 3 বছরের মানসিক চিকিৎসা কেন্দ্রে কাটানোর সাজা দেয়। শেষমেশ 1970 সালে কারাগারেই তার মৃত্যু হয়। আজও রোমের অপরাধ জাদুঘরে পড়ে আছে তার সেই বড় লোহা পাত্র, উঠার আর সাবান। মানুষ যখন এগুলো দেখে তখন তাদের গা শিউরে ওঠে, কারণ লিওনার্দো শুধু এক খুনি ছিলেন না, তিনি ছিলেন এক অন্ধ মাতৃত্ব আর কুসংস্কার ভর করা ভয়ঙ্কর দানব, যিনি নিজের ছেলের প্রাণ বাঁচাতে মানুষের মাংসকে কেক আর সাবানে পরিণত করেছিলেন। কেমন লেগেছে ঘটনাটি অবশ্যই জানাবেন। শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি তো কার ঘটনা এটা তো বলেছি, এটা অনলাইনে আমরা সংগ্রহ করা একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করেছি। তো আজকে এখন যাব আজকের এপিসোডের শেষ ঘটনায়। তো এই ঘটনা যিনি শেয়ার করেছেন, তিনি ঢাকার প্রাণকেন্দ্র সায়েন্স ল্যাব এলাকার একজন বাসিন্দা। বলা যায় উনি ওনাদের যে বিল্ডিংটা ছিল সেটা বেসিক্যালি ওনাদের এখানে ওনাদের জায়গার উপর একটা বিল্ডিং তুলেছিল এবং সেটা ডেভেলপের মাধ্যমে তারা একবার টপ ফ্লোরটা সেখানে থাকে। তো বিল্ডিংটা অনেক বড় এরিয়া নিয়েছিল, তো টপ ফ্লোরে বলতে শুধু ওনারাই থাকতেন। সেই আপন নাম ছিল, যদি ওনার নাম প্রকাশ করতে তিনি মানা করেছেন, তা আমি তার ছদ্মনাম ব্যবহার করছি, তার ছদ্মনাম দিচ্ছি সঞ্জিদা। তো সে আপু তিনি যে বাসায় থাকতেন, ওনাদের টপ ফ্লোর বলতো না, প্রায় 20-21 তলা, ওই তখন সেখানে তিনি এরকম থাকতেন। তো ওনাদের বাসাটা যেখানে ছিল, তাদের একটা ছাদের অংশ পুরো সীমানা দেয়া, একেবারে উপরে ওয়াল দেয়া, যেমন না যে কেউ আসতে পারবে এখানে, সেই এরিয়া নিয়ে তাদের এরকম ছাদটা ছিল। এবং তাদের বাসাটা ছিল প্রায় 8-10টা রুম নিয়ে তাদের এরিয়াটা ছিল, এবং সেখানে ওরা একটু প্রভাবশালী ছিল সেখানে, এই জন্য আসলে ওদের রুমের কোয়ান্টিটি বা যেটা বলা যায় যে ফ্যামিলি সংখ্যাটা বেশ বড় ছিল। এবং বলতো উনি, তিনি যেটা বলেছেন, তার বাবা মা তারা ছিলেন তা একটা সাইডে, এবং সেখানে তারা 4 ভাই বোন ছিল আরেক সাইডে, এবং সেখানে কাজের লোক ছিল, এবং এই নিয়ে তাদের সেই রুমগুলো এরকম সাজানো গোছানো ছিল সেই টপ ফ্লোরে। তো সেই সঞ্জিতাপু যেটা বলে, এটা যদিও ওনাদের এটা ঘটে 2006-07 সালের দিকে একটি ঘটনাতে, তিনি বলে যে তখন আমরা মাত্র সে বাসায় নতুন এসেছি, তো বাসাটাতেই আসলে টপ ফ্লোরে সমস্যা ছিল এটা আমরা প্রথমে বুঝি নাই, কারণ আমাদের এই বাসা, উনি বলে যে আমাদের এরকম বাসা ওঠার আগে আমাদের মুরব্বীরা বলছিল, দেখ তোরা এরকম উঁচা ফ্লোরে নিয়ে থাকবি, মেয়ে মানুষ বা তোর ভাই দু একজন থাকবে, তোরা সবাই মিলে থাকবি, তোদের বাসাটা বন্ধ করা উচিত। কিন্তু ওনার আব্বা মা আসলে এরকম এগুলো বিশ্বাস করতো না, এবং তারা একটা সময় দেশের বাইরে ছিল, যেহেতু এদেশের বাইরে এখানে এসেছে, তো মডার্ন ফ্যামিলি তাদের কথা যেরকম হওয়ার কথা না। এবং তার মুরব্বীরা, তার নানি বা দাদির একজন বলেছিল যে ওই এলাকার আশেপাশে এরকম উঁচু ভবন নাই, আমার মনে হয় তোমাদের বাড়িটা একবার বন্ধ করে রাখা, তারপরে সেখানে থাকা উচিত, তাহলে যে টপ ফ্লোরে 20-21 তলা কিন্তু কম না। তো ওনারা এগুলো তাদের কোনো তোয়াক্কা করেনি। প্রথম ঘটনা যেটা ঘটে সেটা দিয়ে আসলে সূত্রপাত, এবং সেটা হচ্ছে যে ওনারা একবার চাঁদপুরে একটা পিকনিকে গিয়েছিলেন, এবং পিকনিকে যাওয়ার পর সেখান থেকে ওনার অনেক মাছ নিয়ে এসেছিল, যেটা চাঁদপুর এলাকায় তো আমাদের জন্য বিখ্যাত। তো তিনি যেটা বলেন যে মাছ এনে রাখা হয়েছিল ওনাদের ফ্রিজে, তো ওনার বাবা বলে যে ইলিশ মাছ আছে সেগুলোতে ওনার নোনা ইলিশ খাওয়ার শখ, বা আর কিছু মাছ হলে শুটকি খাওয়ার শখ আর কি ওনার হয়েছে, তো এগুলোতে তিনি শুটকি বানাবেন কাঁচা মাছ থেকে। তো তিনি যেটা বলেন যে দেখেন আমাদের যে ছাদটা ছিল সেই ছাদটাতে এমন কারো সাধ্য নাই যে সাধ্য আমাদের এখানে কেউ আসবে, এবং সেটা সিসি ক্যামেরা দিয়ে এরকম চারপাশ মনিটরিং করা হতো বা এরকম দেখা হতো। তো সেই মুহূর্তে যদি সিসি ক্যামেরার প্রচলন ছিল না, তো যেটা বলা হয়েছিল যে ওনার একটু প্রভাবশালী বেশি, তো বিভিন্ন কারণে ওনারা এগুলোকে মেনটেন করতেন। তো তিনি যেটা বলেন যে প্রথম দিন এরকম ওনাদের বাসার ছাদে ওনারা এরকম বিকেলের দিকে মনে হয় সম্ভবত কোনো মাছ শুকাতে দেওয়া হয়েছিল শুটকির জন্য, এবং তার মা বলে যে যেহেতু এটা আছে ছাড়াত পড়ে থাক কে এবার নিবে এরকম। তো যেই সঞ্জিত আপু তিনি যে রুমটা ছিলেন তিনি তার রুম থেকে ছাদের সেই গ্লাস দেওয়া ডোরটা খুব কাছাকাছি ছিল, তিনি বলছে ছাদে হাঁটাহাঁটি শব্দ পাচ্ছেন এবং তার পাশাপাশি সেখানে মনে হচ্ছে এখানে কয়েকজন লোকের সমাগম আছে। তো তিনি মনে করেন যে হয়তো তার ভাই পাশে দুই রুম পর থাকে, সে তো তার বন্ধু বান্ধবের ছাদে এসেছে বা আড্ডা দিচ্ছে এরকম হতে পারে। তো তিনি সেটা আসলে ওইভাবে গুরুত্ব দেয় না। পরের দিন সকালে তার মা ঘুম থেকে উঠে চেঁচামেচি করে বলতেছে ছাদে যে শুটকিগুলো দেওয়া হয়েছিল একটা নেটের মধ্যে দিয়ে, কিন্তু এগুলা মাছগুলো একটাও নাই, পুরো থালা খালি এবং থালাগুলা উল্টা পাল্টা অবস্থা পড়ে আছে। তো এটা ওনারা স্বাভাবিকভাবেই নেয়, কেউ কেউ বলতেছে বা ওনার হাজবেন্ড মানে সেই রাজনীতি আব্বা উনি বলতেছে যে এমন হতে পারে কাকটা কাছে সকালে তোমার এগুলো নিয়ে গেছে, এগুলো নিয়ে তুমি কিছু চিন্তা ভাবনা মানে এগুলো বাদ দাও যেটা হওয়ার হয়েছে। তো সেকেন্ড বার এরকম আবার দু একদিন পর ওনারা যেহেতু মাছ আছে সেখানে একটু আবার শুটকির মতো এরকম মাছগুলাকে শুকাতে দেয়, এবং এবার যেটা ঘটে এবার সঞ্জিতাপু যেটা বলে যে উনি রাতে ঘুমাইছিলেন, তো হঠাৎ করে তিনি ধুপ 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 এরকম আওয়াজ পাচ্ছে, মানে ছাদে অনেকে দৌড়াদৌড়ি করছে, এবং তিনি যেটা বলেন যে দৌড়াদৌড়ির পরিমাণটা এত ছিল যে মনে হচ্ছে যে বাচ্চাদের হাসির আওয়াজ আসছে এবং দৌড়াদৌড়ির আওয়াজটাও আসছে, এবং তার পাশাপাশি তিনি অনেক পচা গন্ধ পাচ্ছিলেন। তো এটা ঘটার পর তিনি যেটা বলেন যে তিনি তার মাকে ফোন দেন পিএবিএক্স লাইন বা কিছু ছিল যে এক রুম থেকে রুমে উনি কল দিয়েছে তার মাকে। তো তার মা বলতে মাকে বলছে মা এরকম ছাদের মধ্যে কে দৌড়াদৌড়ি করছে, তো ওদের একটু সন্দেহ জাগে। ওনার মাও যখন খুব ওই ছাদের কাছাকাছি যাবে তখন তিনি সেই সাউন্ডটা পান। তো তারপর তার বাবা এবং ভাইকে ডাকা হয়, ওনার মনে করে যে কোনো চোর বা কিছু আসলো, নিচে সিকিউরিটি গার্ডকেও কল করা হয়, সিকিউরিটি গার্ডও তখন আসে। তার সিকিউরিটি গার্ড যখন আসে দরজা দিয়ে ঢুকবে, তারা যখন বাড়ি থেকে নক করছিল তখন নাকি আনফর্চুনেটলি সব আওয়াজ থেমে যায়, এবং বিশেষ করে ছাদের লাইটটা যখন জ্বালিয়ে দেয় সব আওয়াজ একবার নিচে থেমে যায়, এবং দেখছে যে ওই যে শুটকি দেওয়া হয়েছিল মাছের থালাগুলো এগুলো সব উলট পাল্ট অবস্থায় অগোছালো অবস্থা এবং শুটকিগুলো পড়ে আছে। তো এটা দেখে ওনাদের একটু সন্দেহ হয় এবং সঙ্গে সঙ্গে ওনারা ঠিক করে যে সিসি ক্যামেরা দেখবে। তো সিসি ক্যামেরা যে ভাইয়ের রুমে ছিল ক্যামেরার সব সেট আপ, উনি ঘুমাইছিল, উনি একটু ভিতরে ছিল ওনার রুমটা, তো ওনাকে ঢাকা দিয়ে খোলা এবং সবকিছু বলা হয়। তো তাড়াতাড়ি উনি সিসি ক্যামেরা দেখতে যায়। তো সিসি ক্যামেরায় যেটা দেখা যায় যে অন্ধকারের মতোই একটা পাশে দেখা যাচ্ছে যে থালাগুলা যেগুলো আছে সেগুলা প্রায় 7-8টা থালা ছিল, সেই থালাগুলো নাকি নিজের থেকে দেখতেছে যে নড়তেছে, একটা এক জায়গার থেকে জায়গায় সরতেছে নড়তেছে, এবং হুট করে থালাগুলা যে মাছগুলো আছে সেটা নাকি থালা থেকে পড়ে গেছে, তার চোখের সামনে তার দেখছে, এবং এর মাঝেই সঙ্গে সঙ্গে দেখে থালাগুলা ওলট পালট হচ্ছে, এবং আশেপাশে কিছু ফুলের টবের গাছ ছিল বেশ ছাদে বাগানের মতো যেটা থাকে, বাতাস প্রচন্ড বাতাস সেগুলা খুব নাড়ানাড়ি হচ্ছে, এবং একটা টপ নাকি তারা দেখেছে এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম মুভ করছে, এটা তারা সিসি ক্যামেরা স্পষ্ট দেখেছে। এবং দেখার পরে তো তারা বেশ ভয় পেয়ে যায় সেই রাতে, এবং দারোয়ানকেও ঝাড়ি দেওয়া হয়, দারোয়ান বলে যে এই ফ্লোরে স্যার আপনারা ছাড়া কেউ আসে না, কারণ মেইন গেটটা তো আপনাদের ভিতর দিয়ে দিক দিয়ে তো থাকার কথা না, আর বাইরে দিয়ে যে গেটটা আছে স্টিলের গেটটা তা সবসময় তালা মারাই থাকে। তো বিষয়টা বেশ ভয়ানক হয় এবং ওনাদের ভিতরে একটু সাড়া থাকে, এবং ওনারা পরের দিনই সঙ্গে সঙ্গে একজন হুজুরকে আনেন। তো হুজুর এসে যেটা বলে যে দেখেন যেটা বলা হচ্ছে যে এটা তো আসলে বেশ উঁচু জায়গা, তো অনেক সময় দেখা যায় যে এরকম জিনেরা এইসব রাস্তা দিয়ে চলাচল করে, বা ওদের এই যে মাছ আপনার দিকে আসছে এগুলো তো আসলে রাতে এগুলো দেওয়া ঠিক না, জিনদের নজরে পড়ে, তো তারা হয়তো এরকম দেখে আপনাদেরকে ভয় জাগাতে যাচ্ছে বা তারা খেতে চাচ্ছে, এই জন্য তারা এই উৎপাতগুলো করছে। তো আপনাদেরকে যেটা বলবো বাসা বন্ধ করে দেওয়া যায়, বাট এসব জায়গা বিস্তালায় কুস্তালায় ছাদের পাশাপাশি আপনারা না থাকাই ভালো, আপনার কোনো ফ্লোর থাকলে সেখানে যেহেতু জনসমাগম আছে ওখানে আপনাকে থাকে। তো সঞ্জিতাপু যেটা বলেন ওরা তারপর সেখানে মাসখানেক ছিলেন, তারপরও তাদের বাসা বন্ধ করা ছিল, টুকটুক তাদের সমস্যা হয়েছিল, পরে তারা নিজের অন্য একটা ফ্লোরে তারা বাসায় শিফট হয়ে যায়। তো এটা ছিল আসলে ঘটনা। আমি তো সবসময় ঘটনা শেয়ার করি আপনাদের মাঝে এবং বেশ কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম আজকে, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবং আবারও বলি যে আসলে ভয়ঙ্কর ঘটনাগুলা যেগুলা সংগ্রহ করে পাঠাতে হয় আমার শেয়ার করতে আপনাদেরকে, এগুলো কিন্তু আপনাদের পাঠানোর উপর ভিত্তি করেই শেয়ার করা হয়। দেরি করবেন না, ঘটনা আপনার কাছে থাকলে পাঠিয়ে দিবেন bhoutiwgota@gmail.com এই ঠিকানায়, bhoutikota@gmail.com এই ঠিকানায় ঘটনা পাঠিয়ে দিবেন। আপনার ঘটনা থেকেই আমাদের এপিসোডের তৈরি হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সামিন আনসারি বিদায় নিচ্ছি, আবার ইনশাল্লাহ বেঁচে থাকলে ঘটনা নিয়ে হাজির হব। আজ আসছি, আসসালামু আলাইকুম।